This track was downloaded from FusionBD.com.
Royal Tiger Drink presents Jaha Bolibo, Shotto Bolibo. Recharge yourself. ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব।
রবিবারের রাতে প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিবতে। এই মুহূর্তে আমি আর জি কিপ্রিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। বরাবরের মতোই যাহা বলিব সত্য বলিবর আসন আলোকিত হয়েছে। আরো একজন বন্ধু এখানে বসেছেন লাখো মানুষের সামনে নিজের জীবনের অপ্রিয় সত্যগুলো উপস্থাপন করবার জন্য। শুরুতেই আমরা আর জি রাজুর কাছ থেকে জেনে নেব কে আজকের অতিথি।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
ধন্যবাদ কিবদি। আমাদের আজকের অতিথি রাজ। 20 বছর বয়সী রাজ ধর্মভীরু একজন মানুষ, পরের উপকার করতে পছন্দ করেন। সাদা রং তার বেশি প্রিয়, আর এর জন্যই সাদা পাঞ্জাবি তিনি বেশি পছন্দ করেন এবং ফুলের মধ্যে রয়েছে লাল গোলাপ। মাছে ভাতে বাঙালি বলে রাজের প্রিয় খাবার মাছ ভাত। এছাড়াও বেশ কিছু বন্ধু রয়েছে তার। সময় এবং সুযোগ বুঝে তিনি বন্ধুদের সঙ্গে আড্ডায় মেতে ওঠেন এবং ঘুরতেও বেশ পছন্দ করেন রাজ। এমন একজন মানুষ আজ সত্য বলার মঞ্চে কেন, তা জানতে আমরা চলে যাচ্ছি আর জি কিবরিয়ার কাছে।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
ওকে প্রিয় শ্রোতা, আমরা জানলাম রাজুর কাছ থেকে যে আজকে রাজ রয়েছে রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব মঞ্চে এবং সে স্বীকার করতে যাচ্ছে কি তার জীবনের অপরাধ। আমরা অনুষ্ঠান শুরু করতে চাই। বরাবরের মতোই থাকছে SMS পোল, থাকছে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম। তাজুল ইসলাম, আরো একবার ওয়েলকাম করছি যাহা বলিব সত্য বলিব মঞ্চে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আশা করছি পুরো অনুষ্ঠান জুড়ে আপনি থাকবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন রাজের আজকে জীবনে যে ঘটনাগুলো ঘটে গেছে সেটা শোনার পরে। প্রিয় শ্রোতা, আমরা শুরু করতে চাই মূল পর্ব। তবে তার আগে রাজ, আপনার কাছে জানতে চাইব যে আপনি তো বিবেক বোধের কারণে আজকে এখানে এসেছেন, আপনার বিবেক বোধটা জাগানোর কাজ আসলে কে করেছে?
GSB
মানে আমাদের অনুষ্ঠানটা।
ওকে, তো আমি GSB শুনে দেখি যে অনেকে ভালো হয়ে গেছে বা এসব কাজ করে না, যেসব কাজ আমি করেছি। তো আমি ভাবলাম যে আমি যদি আমার লাইফে যা ঘটে গেছে তা যদি আমি বাংলার মানুষকে জানাতে পারি, পৃথিবীর সব মানুষকে জানাতে পারি, হয়তো বা আমি যে ভুলগুলো করছি এই ভুলগুলো আর কেউ করবে না বা আমার মতো খারাপ কেউ হবে না।
ওকে ওকে,
এর পিছনে আমার ফ্রেন্ডরাও আছে। আমার ফ্রেন্ডরাও বলছে যে দেখ দোস্ত, তুই অনেক কিছু করছিস, এখন ভালো হয়ে যা বা তুই জেবি যে তোর সব কথা তুই জানাতে পারিস বাংলার মানুষকে।
ওকে, কবে নাগাদ আপনি GSB শোনা শুরু করেছেন?
জি, আমি GSB শুনছি প্রায় এক বছর নাগাদ।
তাহলে আপনি আরো আগে যোগাযোগ করেননি কেন?
আরো আগে যোগাযোগ করিনি কারণ তখন আমি ভাবতাম যে যদি আমি এসব মানুষকে বলি আমার জীবনটা এলোমেলো হয়ে যেতে পারে বা মানুষ আমাকে চিনে যেতে পারে, আর আমি যে কাজগুলো যাদের সাথে করছি অনেক সিগনেট করছি ওরা আমাকে ধরে ফেলতে পারে। তারপর আবার আপনাদের সব জানি যে আপনারা ডিটেলস, অল ডিটেলস কাউকে দেন না বা আমি কোথা থেকে আসছি, আমার বাড়ি কোথায় আসছি।
মানে আপনার একটা ধারণা ছিল যে যা বলিব সত্য বলিব, যদি আসেন আপনাকে ধরিয়ে দেওয়ার একটা সম্ভাবনা আছে।
জি জি জি।
এখানে আমরা প্রিয় শ্রোতা আপনাদের সবাইকে একটু নোট করছি, অনেকেই এই প্রশ্নটি আমাদেরকে করে থাকেন যে যা বলিব সত্য বলিব যদি আসে তাহলে কোনোভাবেই পুলিশের কাছে বা আইনের কাছে তাদেরকে ধরিয়ে দেওয়ার বা তাদেরকে কট করার কোন সম্ভাবনা আছে কিনা। এটি আমাদের জায়গাটা থেকে আমরা সম্পূর্ণরূপে নো বলছি, এই কারণে যে তিনি স্বেচ্ছায় এটি কনফেস করছেন, এটা 164 ধারায় জবানবন্দি নয়, এবং তিনি মিডিয়াতে কনফেস করতে এসেছেন স্বেচ্ছায় মানুষকে সচেতন করবার জন্য। আমরা তার পরিচয় যতটুকু সম্ভব গোপন রেখে তার সামাজিক সম্মানের কথা বিবেচনা করে তাকে এমনভাবে উপস্থাপন করি যাতে কোনোভাবেই তার ব্যক্তিগত জীবন এবং সামাজিক জীবন ক্ষতিগ্রস্ত না হয়। সুতরাং যারা এই ধরনের কনফিউশন এবং ভয়ের মধ্যে থাকেন তাদেরকে আমরা পরিপূর্ণরূপে আশ্বস্ত করছি, এই ধরনের কোন ঘটনা ঘটার সম্ভাবনা যাহা বলিব সত্য বলিবতে নেই এবং এটা হবেও না, আজ পর্যন্ত এটা হয়নি। অনেক ধন্যবাদ আপনি এই ধরনের কথা আজকে অনেস্টলি সবার কাছে বলেছেন সেই জন্য। আমরা শুরু করতে চাই রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবর মূল পর্ব, এবং আমরা ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করব। জি আপনি বলুন।
জি আমি গাজীপুর রাজনগর আর্মিগেট থেকে এসেছি, আর আমার ফ্যামিলিতে আমরা দুই ভাই দুই বোন, বোন সবার বড়, ভাই দুটি ছোট। ছোটবেলা থেকেই আমার আব্বু বিদেশ থাকে, আমি আমার আব্বুর চেহারা মনে নেই। তো আমার বয়স যখন 6 বছর আমার আম্মু আমাকে স্কুলে ভর্তি করে দেয়, ক্লাস 1-3 তে এক স্কুলে পড়ি। তারপর আমার আব্বু বাহির থেকে দেশে আসে, দেশে আসার পর আমার আব্বু বলে যে ও তো অনেক ছোট, সে 3 তে পড়ার বয়স হয়নি, তাকে আবার ক্লাস 1 ভর্তি করে দাও। তারপর আমার আব্বু ওই স্কুল থেকে এনে আমাকে আরেকটা স্কুলে ক্লাস 1 এ ভর্তি করে দেওয়া হয়। তো আমি আবার 3 বছরের পিছনে পড়ে যাই। তো ক্লাস 1টা আমার এমন অনেক সুন্দরভাবে কাটে, আমার সবসময় ক্লাসে পড়া পারতাম, ম্যাডামরা স্যাররা সবাই আমাকে আদর করত। তো ক্লাস 1 থেকে 2 তে পরীক্ষা দেওয়ার সময় মানে স্যাররা বলছিল, আগেই বলছিল যে তোর রুল 1 হবে, আমি বিলিভ করতে পারি না যে আমার রুল 1 হবে, তো সেটাই হলো আমার রুল 1 হলো। তো সবাই অনেক হ্যাপি। তারপর ক্লাস 2 তেও আমি সেই একই ভালো স্টুডেন্ট ছিলাম। অ্যাকচুয়ালি এখানে আমার একটা স্যারের কথা বলতে হয়, মোস্তফা স্যার, তিনি আমাদের অঙ্ক ক্লাস টিচার ছিলেন, তিনি আমাকে অনেক আদর করতেন, উনি নিজের হাত দিয়ে আমাকে অঙ্ক বোঝাতেন, উনার কাছ থেকে আমার অ্যাকচুয়ালি অঙ্কটা শিখাম। তো
আপনার বাবার কথা বলছিলেন যে আপনার বাবা বিদেশে থাকতেন, মানে আপনি জন্মের পর বাবাকে পানিনি?
জি না পাইনি।
কোথায় থাকতেন উনি?
উনি সৌদি আরবে থাকতেন।
সৌদি আরবে থাকতেন?
জি জি।
ওকে ঠিক আছে বলুন। তারপর
মানে স্যার না আসলে আমি অঙ্ক ক্লাস করতাম, তার আবার ক্লাস 3 তে আগে স্যাররা বলতো যে এবার তোর রুল 1 হবে, আমি বলতাম যে দেখি আল্লাহ কি করো। তারপর রুল ক্লাস 3 তে রুল 1। তো ক্লাস 3 তে ওঠার সময় একটা মেয়েকে ভালো লাগে, ওর নাম লিজা। তারপর আমি একদিন ডিসিশন নিয়ে যে ওকে আমি কালকে অফার দিব বা প্রপোজাল দিব। তারপর আমি অনেক সকালে স্কুলে আসা পড়ি।
লিজাকে আপনার ভালো লাগে বলে আপনি ক্লাস 3 তে চিন্তা করেন আপনি তাকে অফার দেবেন?
জি।
ক্লাস 3 তে আপনি বুঝতেন প্রেম কি, অফার কি?
আমি ওই টাইমে 7 এ পড়ার কথা ছিল, আমি 3 বছর ক্লাস পড়ে গেছি, মানে আমার বয়সটা একটু ম্যাচুর ছিল। তারপর আমি সকালে আয়সা পড়ি, দেখি লিজাকে আজকে বলবো যে ওকে আমার ভালো লাগে। তারপর আমি সবার আগে আসি, আয়সা দেখি কেউ স্কুল আসে না, আমি অনেক টেনশন আছি কখন সে আসবে কখন সে আসবে, হঠাৎ সে এলো। তো ও আসার পরে মানে আমার মুডটাই চেঞ্জ হয়ে গেল, মানে কেমন জানি আমি লজ্জা বোধ করছি, ওর সামনে যাইতে পারতেছিলাম না। তো ও আমার সাথে এসে বলতেছে কি রাজ কি খবর, আমি বলছি ভালো। পরে মানে আমি বলবো 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 যে আর বলতে পারি না। তারপর আমি ক্লাস শুরু হয়ে যায়, ক্লাস শুরু হয়ে গেল, টিফিন টাইমে আমি বলি যে লিজা তোমার সাথে আমার কিছু কথা আছে। ঠিক আছে, আমি বলছি যে পানির ট্যাঙ্কের কাছে চলে এসো টিফিন। তো ও চলে আসে যথাযথ ভাবে যে হ্যাঁ রাজ বলো কি হয়েছে। আমি বলছি যে লিজা একটা কথা বলি কি মাইন্ড করবা? কয় না বলো। আমি বলছি যে লিজা আমার না তোমার অনেক ভালো লাগে, আমি না তোমাকে বিয়ে করবো, মানে ফার্স্টে আমি ওকে বিয়ের প্রপোজাল দিয়ে ফেলি
এই ক্লাস 3 তে পড়া অবস্থায়।
জি জি।
ক্লাস 7 ও যদি আমি বলি তাহলে 12 বছর মাত্র বয়স একটা ছেলে। ওকে।
তারপর ও না হাসা বলে যে আচ্ছা ঠিক আছে তোমার ব্যাপারটা আমি ভাববো। আর লিজা ছিল এমন একটা মানে ও নানুর বাসায় থেকে লেখাপড়া করতো, আমিও আমার নানুর বাসায় থেকে লেখাপড়া করতাম, আর আমার মামা করতো ওর মামা করতো, এটা নিয়ে মানে মানে আমাদের মামা আর ওর মামার কাছে একটা দ্বন্দ্ব ছিল যে মানে আমাদের মামা ওর মামার সাথে কথা বলতো না, ওর মামা আমার সাথে আমাদের মামার সাথে কথা বলতো,
ফ্যামিলির মধ্যে একটা ঝামেলা ছিল।
ফ্যামিলি একটা ঝামেলা ছিল। তারপর মানে লিজাকে বলার পরে মানে পরদিন সকালে আবার আমি আয়সা করি, আগে লিজা আসে, আয়সা বলে যে হ্যাঁ আমি তোমার প্রপোজালে রাজি। তারপর ওর সাথে মানে আমার অনেক মেলামেশা, ক্লাসে আমি ক্লাস ক্যাপ্টেন ছিলাম, মানে ক্লাস ক্যাপ্টেন যে লেখাপড়া না পারতো ওরে আমি মারতাম, লিজা না পারলে ওরে আমি মারতাম না, এটা নিয়ে স্কুলে বিচার হইতো যে ও সবাইকে মারে লিজাকে মারে না কেন। তারপর এটা নিয়ে সরাসরি হয়ে যায় যে হ্যাঁ ওদের ভিতরে কোন একটা সম্পর্ক আছে। তারপর আমাদের ক্লাসে একটা ছেলে ছিল রাজু, ও অনেক দুষ্ট ছিল, ও গিয়ে রিচার মামার কাছে বলে দেয় যে আপনার ভাগ্নি আপনার শত্রুর ভাগ্নির সাথে প্রেম করেন। তারপর ওর মামা আইসা একদিন আমাদের ওর সাথে দেখা যে আমি আমাদের পানি ট্যাঙ্কির হ্যাঁ মানে পানি ছিটা ছিটি করতেছি, আমার গায়ে পানি ছিটাই দিতেছে, আমি ওর গায়ে পানি ছিটাই দিয়েছি। তারপর দেওয়ার পরে ওর মামা ওরকে ডাইকে নিয়ে যায়, নিয়ে বাসায় গিয়ে অনেক মারধর করেন, বাসায় মারধর করে ওরে ওর এলাকায় পাঠায় দেয়। পরদিন স্কুল আসি, দেখি ও স্কুলে আসে না। তারপর আমার মুড অনেক খারাপ, মনটা খারাপ, সারাদিন মনটা খারাপ। পরের দিন আবার স্কুলে এসে আসে না। তারপর আমি ওর খবর তো নিতে পারতেছি না। তারপর একটা ছেলে দিয়ে ওর বাসায় পাঠিয়ে দেয়। তো তারপর ওই ছেলেটা আমাকে আইসা বলে যে ওরে ওর মামা বাসায় পাঠিয়ে দিছে তোর কারণে। তারপর ওর সাথে আমার আর আজও পর্যন্ত দেখা হয়নি। তারপর ক্লাস ফোর গেল, আমার রুল এক ফাইভ সিক্স সেভেন, আমার লাইফটা অনেক ভালো ছিল। আর আমার লাইফে আমার দাদা ছিল আমার সবচেয়ে গুরুজন, আমার দাদা দাদি ওরা আমাকে অনেক ভালোবাসত, অনেক স্নেহ করতো। আমার দাদা আমাকে রেখে মানে একটু পানিও খেত না। তারপর আমি ক্লাস সিক্সে ওঠার পরে আমার দাদা মারা যায়, আর ছয় মাস পরে আমার দাদিও মারা যায়। তো ক্লাস সিক্স সেভেন এইট আমার অনেক ভালোই চলে গেছিল। তো ক্লাস এইটে যখন পড়ি তখন একদিন আমাদের এলাকায় শুটিং স্পট আছে, ওই ওই জায়গায় আমি ক্রিকেট খেলতে পছন্দ করতাম। মানে আমার লাইফে একটা স্বপ্ন ছিল যে আমি ক্রিকেটার হবো। তো আমি ক্রিকেট খেলতেছিলাম আমাদের একটা স্পোর্টে, মানে শুটিং স্পোর্টে, ওই জায়গায় ক্রিকেট খেলার সময় তিনটা মেয়ে আসতেছে। তারপর একটা মেয়ে আমাকে দেখে বলে ও তো ভালো ক্রিকেট খেলে। তো আমাদের ক্রিকেট খেলা শেষ, ওই মেয়েরা আমাদের শুটিং স্পট ঘুরে ঘুরে দেখতেছে। তো আমার ফ্রেন্ড সার্কেল সব চলে গেছে, আমি ওই জায়গায় বৈশা বৈশা আর গান শুনতেছি আর ব্যাটটা মাটির ভিতরে বাইরে দিতেছি। তো আমার দেড়া লাগে দুটা বড় ভাই ছিল, তো ওরা ছিল, ওরা আইসা ওই মেয়েদের তিনজনকে ডিস্টার্ব করতেছে, বলতেছে তোমাদের ফোন নাম্বারটা দাও, তোমরা কোথায় থাকো, কি করো, একটু ডিটেলসটা দাও, ওরা দিতে চাইছে না। তারপর ওরা আমার কাছে আসছে, আইসা আমার একটা মেয়ে যে আমাকে বলছে যে ভালো ক্রিকেট খেলে, ও আমার ছবি তুলছে, ছবি তুলে বলে যে দোস্ত এই ছেলেটা যদি আমি পাইতাম কাম বানাই দিতাম।
এটা কে বলেছে, মানে জানলেন কিভাবে?
মানে আমি শুনছি, মানে আমাকে শোনায় শোনায় আমার ছবি তুলে এই কথাটা বললো। তো কে বলছে আমি কিছুক্ষণ পরে বলতেছি যে এই কথাটা আমাকে কে বলছে। তারপর ওই মেয়েটা আমার ছবি তুলে নিয়ে গেছে। তারপর আরেকটা মেয়ে বলে দেখ দুইজন জ্বালা শেষ করছে, তাই তিনবার ছেলেটা আছে এটা আমাদেরও জ্বালাবে। পরে আমি ওদের কিছু বলি নাই, বাসায় চলে আসছি। তো দীর্ঘ ছয় মাস পর আমি আমার নানুর বাসায় থাকতাম। তো নানুর বাসায় সকালে উঠে আমার মামা জমি বিক্রি করবে আমাদের মামার বাসার পাশে, দেখে একটা বাড়ি হইতেছে। আমি মনে মনে বলতেছি আল্লাহ এই বাসায় যদি একটা মাইয়া আসতো আমি ওর সাথে প্রেম করতাম। তারপর মানে ওই বাসা হলো, ওই বাসায় আঙ্কেল আন্টি আসলো। তো আমি কোন মেয়ে দেখতে পাই না। তো না দেখে আমার মনটা খারাপ হয়ে গেছে, আমি বলছি আল্লাহ আমাকে মেয়ে দিতে আমি প্রেম করবো। তো ওরা বাসা আসার পর পনেরো দিন পরে আমি সকালে উঠে ব্রাশ করতে করতে ওদের বাসার সামনে গেলাম, দেখি একটা মেয়ে কফি খাচ্ছে আর আমাকে দিয়ে হাসতেছে। তো আমি মানে ওই মেয়েকে আর চিনতে পারি না, ওই এই মেয়েটা সেই মেয়ে যে আমাকে বলছিল ওরে যদি আমি পাইতাম কাম করে দিতাম, মানে আমার ছবি তুলে বলছিল। তো আমি ওরে চিনি না, ও আমাকে চিনে, ও দেখে আমাকে হাসতেছে। একদিন দুদিন তিন দিন ও আমার সামনে আসে, এসে বলে যে ভাই আপনার নাম কি বলেন। আমি বলতাম দেখেন আমি মেয়েদের সাথে কথা বলি না, কিন্তু আমার মানে মনে মনে ভাবতাম যদি আমি ওই মেয়ের সাথে প্রেম করবো। তো ও দেখতে তেমন সুন্দর ছিল না, ও দেখতে মানে যেমনই ছিল, মানে আমি বলছিলাম যে বাসা যে আসে ওর সাথে আমি প্রেম করবো। তো ছয় মাস পরে রোজার ঈদ আসে, তারপর ঈদের দিন আমি বাসায় আসলাম। কুশল টুসুল করে আমার ফ্রেন্ডে ফোন দিল যে দোস্ত তুই লেজার আসবি না, আমি বলছি আমি লেজার আসবো। তারপর আমি নানুকে ও আমাদের বাসায় এসে সকালে বসে রয়েছে আমাকে দেখার জন্য। তো আমি আমার নানুকে গোসল টুসুল করে সবাইকে সালাম করে সালামি নিয়ে নানুকে বলছি নানু আমি একটু লেজার যাবো, আমার ফ্রেন্ডের ফোন দিছে। ও আমুকে বলতেছে আম্মু আমি একটু শারমিনদের বাসায় যাবো। তো আমি বাসা থেকে বেরিয়েছি, বেরিয়ে দেখি একটা রিস্কা, আমি রিস্কাটা একদমই খালি খারাপ। পরে খেলেছে উনি আমাকে ওই মেয়েটা আমাকে বলতেছে যে এ রাজ খারাপ। পরে আমি খেলালাম, করলে যে কোথায় যাচ্ছ, আমি বলছি লেজার যাচ্ছি। পরে বলে যে আমাকে নিয়ে যাবো, আমি বললাম কেন তোমাকে নিয়ে যাবো, তোমার সাথে তো আমার কোনো সম্পর্ক নেই, তাছাড়া তোমার আম্মু যদি আমার সাথে দেখে তোমার মাইন্ড করবে না একটা, আন্টি আমাকে সবসময় ভালো জানে, এখন ওটা যদি আন্টি দেখে আন্টি আমার সাথে মাইন্ড করবে বা আমার মামার কাছে বিচার দিবে। বলে যে না মামা তোমার মামার কাছে বিচার দিবে না, তুমি আমাকে নিয়ে যাও। আমি বললাম না আমি তোমাকে নিয়ে যাবো না। তারপর ও বললো যে আচ্ছা ঠিক আছে আমাকে নাই নিয়ে যাও, তাহলে তোমার সেল নাম্বারটা দাও। আমি তখন একবার ভাই বিশ্বাস করেন আমি একবার শুধু বলছি আমার নাম্বারটা। ঈদের পরের দিনের পরের দিন আমার মনে আছে হিন্দুদের একটা পূজা আছে দুর্গাপূজা, ওই দুর্গাপূজা আমি বাসায় চলে আসি, মানে আমার নানুর বাসা থেকে আমার বাসায় চলে আসি ঈদে। তো দুর্গাপূজা আসার পরে মানে মানে হিন্দুরা আমাকে দাওয়াত করলো যে তুই তো ভালো নাচতে পারিস, আমাদের এলাকায় এসে একটা ডান্স করিস আমাদের পূজায়। তো আমি ডান্স করতে যাবো সন্ধ্যাবেলা, আমি বাসায় বৈশা খাইতেছিলাম, আর আমার আম্মু আমাকে পিঠা দিয়েছিল, আমি পিঠা খাইতেছিলাম আমার সঠিক মনে আছে। ও ফার্স্ট একটা মিস কল দিল, মিস কল দেওয়ার পর আমি ফোনটা আর ধরি না, আমি খাইতেছি। সেকেন্ডবার কল দেওয়ার পর আমার আম্মু হ্যালো বলার সাথে সাথে ফোনটা কেটে দিল। কেটে দেওয়ার পরে আমি চলে গেলাম, আমি ভাবতেছি কি রে কে ফোন দিল।
এটার নাম কি ছিল?
সুমনা।
সুমনা, ওকে বলুন।
তো সুমনা আমাকে আবার কল দিল, কল দেওয়ার পর আমি রিসিভ করলাম, বললাম হ্যালো কে, বলো যে আমি সুমনা। আমি বললাম যে সুমনা আচ্ছা কোন সুমনা, বলে যে কি মানে এত কাছে থেকে আমাকে চিনতে পারো না, আমি কে? আমি দেখেন আমি তো কোনো মেয়ে দিন কোনো মেয়ের কাছে যাই না, আমি মেয়েদের চিনবো কিভাবে? বলে যে আমি তোমার মামার বাসার সাথে যে বাসা ওই বাসার সুমনা। আমি কো কেমন আছো? হ্যাঁ ভালো। পরে বললাম যে আমাকে ফোন দিলা কেমনে আমার নাম্বার পেলা? ওই যে তুমি একবার বলছিলা ওইখান থেকে আমি তোমার নাম্বার পাইছি। তারপর ওর সাথে আমার কথা অনেকক্ষণ কথা হয়, অনেকক্ষণ কথা হওয়ার পরে আমি পূজাতে চলে যাই গিয়ে ডান্স করি। ওরে আমি বলি যে আমি একটা ডান্স করছি, বলছে যে তোমার বাসায় আমি আসবো। আমি না আমার বাসা আমার নানুর বাসার থেকে প্রায় 15-20 মিনিট লাগে হাইটে যাইলে। তারপর আমার ডান্স করা শেষ, আমার কেউ বলছিল যে ডান্স শেষ করে আমাকে একটা ফোন দিও। আমি বলছি ওকে, ডান্স শেষ করে ওকে আমি একটা ফোন দিলাম। ওকে ফোন দিই, অনেকক্ষণ কথা হয়, আর ওকে জিজ্ঞেস করলাম যে এটা কি তোমার পার্সোনাল ফোন না তোমার আম্মুর? বলে যে এটা আমার আম্মুর পার্সোনাল ফোন, আম্মু আপুর বাসায় চলে গেছে উত্তরা, আর বাসায় খালি কেউ নাই, এই জন্য আমি তোমাকে ফোন দিছি। তারপর ওর সাথে আমার এমন করে 2 দিন কথা হয়, 2 দিন কথা পরে 3 দিনের দিন ও আমাকে বলে, ফোন দিয়ে বলে যে রাজ তোমার সাথে আমার একটা ইম্পর্টেন্ট কথা ছিল, আমাদের বাসায় আসবা। আমি তোমাদের বাসায় আসবো মানে আন্টি আঙ্কেল দেখলে কি মনে করবে? কয় বাসায় কেউ নেই, তুমি আমাদের বাসায় আসো। আমি বললাম না।
কয়দিনের পরিচয়ে মানে এইভাবে বাসায় যাওয়া?
ওর সাথে আমার 6 মাস মানে দেখা দেখি, আর ওর সাথে আমি প্রায় 3 দিনের মতো কথা বলতেছি।
এই সময়ের মধ্যে কি আপনাদের মধ্যে সম্পর্ক তৈরি হয়েছে?
না কোনো সম্পর্ক,
ওয়ার্ড দেওয়া দিয়ে হয়েছে?
না না, আমি
কিছুই হয়নি। ও আমাকে এর মধ্যে বাসায় যেতে বলছে এবং বাসায় কেউ নেই সেই জন্য বাসায় যেতে বলছে।
হ্যাঁ বাসায় কেউ নেই ওই জন্য বাসায় যেতে বলছে।
তারপর কোন ক্লাসে পড়তো সেই সময়টাতে?
সে সময় মেয়েটা এটি পড়তো,
ক্লাস এইটে পড়তো। আর আপনি?
আমি ক্লাস 9-এ পড়তাম।
ক্লাস 9-এ পড়তেন, আচ্ছা বলুন। তারপর?
তারপর ও আমাকে বলতেছে যে চলো আমার বাসায় আসো। আমি বলছি না যে বাসায় আসা যাবে না, তুমি যা বলো ফোনে বলো। বলে তাহলে তোমাদের বাসার সামনে আসো। আমি কই না দেখো, যদি নানু আমাকে দেখতে পারে, মামা আমাকে দেখতে পারে, মামা আমাকে অনেক মার দিবে। কই না তুমি আসো, কেউ দেখবে না। তারপর আমি বলি না যা বলার ফোনেই বলো। পরে ও বলে যে অ্যাকচুয়ালি জাস আমি তোমাকে 6 মাস আগে একটা কথা বলবো বলবো বলতে পারি না, তো এখন তোমার কন্ট্যাক্ট নাম্বার যেহেতু পাইছি আমি বলি। পরে আমি কই হ্যাঁ বলো। বলে যে আই লাভ ইউ। আমি কই হোয়াট? কই হ্যাঁ আই লাভ ইউ। আমি মনে মনে ভাইয়া ওকে পছন্দ করতাম, কিন্তু আমি জানাইতাম না যে আমি পছন্দ করি। আর আমি তাকেই বলছিলাম এ বাসায় যদি কোনো মেয়ে আসতো তাহলে ওর সাথে আমি প্রেম করবো। তো আমি তাকে বলার পর আমি বলি হ্যাঁ আমি তোমাকে অনেক পছন্দ করি, বাট বলতে পারি না। ও আমাকে বলে যে আমি তোমাকে প্রায় 1 বছর আগে থেকে পছন্দ করি। আমি 1 বছর আগে আমার তোমার সাথে সম্পর্ক, আমার দেখাশোনা আমার 6 মাসে, তুমি আমাকে 1 বছর আগে পছন্দ করো মানে? কই হ্যাঁ, তোমাদের যে স্পট একবার ঘুরতে গেছিলাম আমরা 3 বান্ধবী, তুমি ক্রিকেট খেলতেছিলাম, তারপর মনে আছে একটা মেয়ে ছবি তুলছিল? আমাকে হ্যাঁ মনে আছে। কই ওই মেয়েটাই আমি। ও তারপর ওর সাথে আমার কথা হয় প্রতিদিন সকালে বিকেলে, ও স্কুলে যাওয়ার সময় মানে ও ক্লাস শুরু হতো সকাল 7টা থেকে, আর আমার ক্লাস শুরু হতো সকাল 10টা থেকে। তো আমি সকাল 6টার সময় ব্রাশ টাশ করে ওই 7টা আগে আমাদের বাসার সামনে থেকে ওর স্কুল যেতে প্রায় আধা ঘন্টা রাস্তা। তো আধা ঘন্টা হাইটে হাইটে দুজন গল্প করতে উঠে যাইতাম। তো প্রায় 6 মাস চলে যায় ওর সাথে মানে জাস্ট আমার শুধু কথা বলা। তো ওরা 2 বোন, 1 ভাই ছিল, ওর বড় সবচেয়ে বড় একটি বোন আছে, তারপর 1 ভাই, তারপর ও। তো ওর বড় বোনের বিয়ে হয়ে যায় আর ওর ভাইয়া উত্তরা ওর বোনের বাসা থেকে লেখাপড়া করে। তো 6 মাস পরে ওর আম্মু আবার উত্তরে চলে আসে। উত্তরে চলে আসার পরে ও আমাকে একদিন ফোন দিল যে হ্যাঁ রাজ কোথায় তুমি? আমি বললাম যে আমি তো খেলার মাঠে বসে রয়েছি আর তোমার কথা ভাবতেছি। বলে যে বাসায় আসো। আমি বাসায় আসবো মানে? হ্যাঁ বাসায় আসো, বাসায় কেউ নাই। আমি কেউ নাই বললে কি আমার বাসায় আসতে হবে? হ্যাঁ তুমি বাসায় আসো। তো বাসায় আসলাম। বাসায় আসার পরে দেখি যে ও আমার জন্য অনেক কিছু রান্না করলো। ওটি খাইলাম, খাওয়ার পরে ও আমাকে বলতেছে যে সামথিং বা কিছু হলো ওর সাথে আমার, আমি কিস করলাম, ও আমাকে কিস করলো। তো এইটুকু আমি বললাম দেখো এর বেশি কিছু করো না, কেননা আমি নামাজ পড়ি পাস করতো। তো আমি এর বেশি আর কিছু করলাম না, আমি আয়সা পড়লাম। তো এমন কিছুদিন পর পর ওরা আম্মু যদি উত্তরে চলে যেত ও আমাকে ফোন দিত যে তুমি আমার বাসায় আসো। তো এমন করতে ও নাইনে আমি ক্লাস 10-এ উঠে গেলাম। তো 10-এ উঠার পরে ওর স্কুলে আমি একদিন খবর লাগাই দেখি আমার এক ফ্রেন্ড বলতেছে তুই কার সাথে প্রেম করিস? আমি কে? সুমনার সাথে। কই সুমনাকে তুই চিনিস? ও একটা বাজে মেয়ে। আমাকে দেখ, ওর বাজে কইস না, ওর সাথে আমি একদম রিয়েল প্রেম করি, শেষ কথা ওর সাথে বাঁচু না। কই দোস্ত তুই ওর তে ভালো মেয়ে পাবি দোস্ত, তোর সাথে ওর ম্যাচ খায় না, তাছাড়া তুই ওর ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানিস না। আমি ওর ব্যাকগ্রাউন্ড জানা দরকার নেই, ও যদি আগে খারাপ থাকে কেন আমি ওর ভালো প্রেম? তো তাও আমি ওর ভালোবাসো। ওরে কয় না দোস্ত তুই ওর ব্যাকগ্রাউন্ড শুন। তো পরে শুনি যে ও আমার প্রেম করার আগে ওর সাড়ে সাথে ওর মানে ওর গণিত সাড়ে সাথে।
এটা আপনার ক্লাসে আপনি শুনেছেন?
না আমার এক ফ্রেন্ড, ওর স্কুলের এক ফ্রেন্ড বলছিল আমার।
ও জানলো কিভাবে?
ও জানলো মানে
এই ধরনের কথা প্রচলিত ছিল,
প্রচলিত স্কুলে হয়ে গেছিল মানে দেখছিল ছাত্র দেখে স্কুলে প্রচলিত করে ফেলছে। তারপর বলছে আমি তা বিশ্বাস করি না। আমি কই তা না, আর ওর ক্লাসমেট একটা ছিল তন্ময় নাম, হ্যাঁ তন্ময়ের সাথে করছি। তা ও আমাকে বলছে যে তুই তন্ময়কে জিজ্ঞাসা কর, ওর আরো অনেক অনেক ছেলের সাথে শারীরিক সম্পর্ক হয়েছে, ওটা আমি বিশ্বাস করি না। ওরা আমি বলছি দেখো মানে আমার এক ফ্রেন্ড তোমাকে এসব এসব বলছে, তুমি তোমার ফ্রেন্ডের কথা বিশ্বাস করো না আমার কথা বিশ্বাস করো। আমি ডেফিনেটলি তোমার কথা বিশ্বাস করি, আমার ফ্রেন্ডের কথা আমি বিশ্বাস করতে যাবো কেন? পরে ও আমাকে বলতেছে দেখো মানুষের ভালো কিন্তু মানুষ চায় না। তারপর আমার মনে একটা প্রশ্ন জাগলো, একটা ছেলের সাথে শারীরিক সম্পর্ক হওয়ার কথা বলছে, আবার স্যারের সাথে শারীরিক সম্পর্ক, ছেলের সাথে বলছে এটা মানানোর, কিন্তু স্যারের সাথে তো কেউ এই বাদে কথাটা বলবে না, এটা আমার তদন্ত করে দেখতে হবে। তো আমি এটা অনেক দিন লাগে আমি তদন্ত করে দেখি যে হ্যাঁ শিওর ওই ওর স্যারের সাথে ওর শারীরিক সম্পর্কটা হয়।
তদন্তটা কিভাবে করেন আপনি?
তদন্তটা আমার ফ্রেন্ড আসিল, যে ফ্রেন্ড ওই ফ্রেন্ড বলছে, তারপর ওর ক্লোজ বান্ধবী ও বলছে, মানে ওদের স্কুলে প্রায় 99% ছাত্রেরই বলছে যে এটা ইয়াস এটা সত্যি।
বাট এগুলো মানে কথা প্রচলিত আছে, বাট আপনি শিওর না, সবাই বলে এটা কিন্তু আপনি শিওর না যে এই অর্থে যে আপনি কোনো প্রমাণ পাননি। আপনি কি স্যারের সাথে কথা বলেছেন বিষয়টা নিয়ে? আপনি কি মুখে
শুনলেন? তো স্যারের সাথে পরে কথা হয় মানে এটা আমি বলবো কিছুক্ষণ, মানে এটা
আচ্ছা ঠিক আছে সামনে যাই
আসবে কেনটা।
ওকে,
তারপর তো আমি ওরে জিজ্ঞেস করি, ও আমাকে চলো আবার ওর বাসায় কেউ থাকে না, ও আমাকে বাসায় ফোন করে নিয়ে যায়, চলো তুমি আমার বাসায় গিয়ে দেখবা। তো ওর বাসায় আমি যাওয়ার পর হাত দিয়ে ও বলে দেখো আমি কোন কারোর সাথে ফিজিক্যাল রিলেশন হয় না, জাস্ট তোমার সাথে আমার যা সামথিং কিস হয়েছে। আমি আমি বলছি যে আচ্ছা ঠিক আছে বিলিভ করলাম। তারপর আমার সাথে প্রেম করার পরে ও আরেকটা ছেলের সাথে জঙ্গলে দেখা করতে গেছে, জঙ্গলে দেখা করতে যে আমার ওই ফ্রেন্ডটাই মানে আমার কি ভাগ্য ওই আমার ফ্রেন্ডটাই ওরে দেখে ফেলছে, দেখা ওরে ওই ছেলের সাথে ধৈর্য মানে একদম কাপড় চাপড় সারা ওরে ধরছে, দুইটা ওটা ভিডিও করে আমাকে দেখাইছে, দেখতো ওটা কি তোর প্রেমিকা সুমনা না? আমি তো দেখি আমার আসমান ভাইয়ের মাথা পড়লো, দেখে আমরা বললাম দেখো আমি এটা এটা দেখি। ও তাও স্বীকার করেন না যে ওই কাজটা করছে। ডেফিনেটলি আমি তাও মানে মেনে নিলাম, যেহেতু আমি ওর সাথে আমার প্রায় সম্পর্ক এক বছর হয়ে গেছে, মানে ও আমার রক্তের সাথে মিশাইছে এক কথায়, যেটা ওরা ছাড়া আমি আমাকে ভাবতে পারি না এমন একটা অবস্থা হয়ে গেছিল। তারপর আমি আচ্ছা বলছি আচ্ছা দেখো যা করছো না করছো আর আজকে থেকে তুমি আমার ছাড়া কারোর সাথে কিছু করবে না, বলছি আচ্ছা ঠিক আছে। তো একদিন হঠাৎ আমার মামা দেখে ফেলে যে ওরে আমি স্কুলে সকালে নিয়ে দিয়ে আসি। তারপর মামা আমাকে দুই দিন ওর সাথে দেখে, দেখার পরে আমার নানুকে বলে যে আজকে বলে দিও যে ওই মেয়ের সাথে যে না চলে, মানে ওই মেয়ের সাথে ওই স্কুলে যায় এটা না যায়। ওরা আমার নানু আমাকে আর কিছু বলে না, না বলার পরে ওর আম্মু আবার উত্তরা চলে আসে, উত্তরা চলে আসলে আমাকে ফোন করে যে বাসায় কেউ না তুমি বাসায় আসো। তো আমি বাসায় গেলাম, আলটিমেটলি মানে ওর বাসায় আমি প্রায় মাগরিবের সময় ঢুকছি, এশার নামাজের সময় বের হয়েছি, ওর আব্বু বাসায় এসে পড়বো। তো এর আগে আমার মানে বলে রাখা যে আমি যখন বাসায় ঢুকতাম আমার একটা ফ্রেন্ড মানে রাস্তায় দাঁড়ায় থাকতো ওর আব্বু যে না সেটা দেখতে। তো আমি বাসায় ঢুকার পর আমি বাসাতে বেরোনের সময় দেখি যে আমার নানু ওর দরজার সামনে দাঁড়ানো। তো নানুরে দেখে তো আমার মাথা নষ্ট হয়ে গেছে যে নানু এই সময় এনো আমাকে বলে কিরে তুই এনেকে। আমি কিছু না বললেই মাথা রানি স্মি দিয়ে বাসায় চলে আসছি, নানু আর কিছু বলে না। পর আমাকে সকালে উঠা বলে দেখ তুই যে কাজগুলো করতেছিস এটা ভালো না, ওই মেয়েরা তোর সাথে কোনো দিক দিয়ে মানাবেও না, তারপর ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও ভালো না। তারপর আমি নানুকে বলছি নানু দেখো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দিয়ে কোনো সম্পর্ক হয় না, সম্পর্ক হয় মন দিয়া। পরে নানু বলছে আচ্ছা ঠিক আছে তুই নেক্সট টাইম ওই মেয়ের সাথে সম্পর্ক ভাঙ, ওই মেয়ের সাথে আর সম্পর্ক করিস না। তো নানুর কথা আমি আর শুনি না, ওর সাথে আবার মানে আমার আগের মতোই ওরে সকালে আমি স্কুলে দিয়ে আসতাম, প্রাইভেটে যাইতো ওটা দিয়ে আসতাম, স্কুল থেকে নিয়ে আসতাম। তো এমন করতে যে আবার হঠাৎ আমার মামা ওরে দেখে বলে যে আমি ওর সাথে স্কুলতে আসতেছি। মামা আবার নানুর কাছে বলে যে দেখো ও এখনো ঠিক হয় না
সুমনের সাথে।
হ্যাঁ সুমনের সাথে, মানে আমার মামা নানুকে বলতেছে ওর আম্মুকে তুমি বলে দিও যে সুমনাকে একটু মানে গাইতে রাখে। তো আমার নানু আবার সুমনের আম্মুকে বলে যে দেখেন সুমনা ওর সাথে অনেক বাজারে যায় বা স্কুলে যাতায়াত করে, সুমনাকে না করে দেন এসব যে না করে, মানে ওরা ম্যাচুর বয়সের মানুষ খারাপ মন্দ বলবে। তো এলাকায় আমার মামার মানে নাম একটু প্রভাবশালী, মামা একটু রাজনীতি করে। তো মামাকে বুঝাইতেছে দেখ তুই যদি এসব করস তো মানুষ বলবে দেখ উমুকের ভাগনা একটা রাস্তার মেয়ের সাথে নিয়ে ঘুরে। তো আমি মামার সাথে তো আর মানে আমার মামাকে আমি সবচেয়ে বেশি ভয় পেতাম আমার ফ্যামিলিতে, আমার মা বাবা ভাই বোনের সবচেয়ে দেবে ভয় পেতাম মামার সাথে। তো মামাকে আমি কিছু বলি নাই। তারপরে আবার আরেক দিন শুনি যে সুমন আর একটা পোলার সাথে শারীরিক সম্পর্ক করছে, তারপরে ওইটাও আমি প্রমাণ পাই। পরে আমি ভাবতেছি ও আমার সাথে এমন করতেছে কেন, তারপর আমি নিজে নিজে একটা রিসার্চ নিলাম যে ওর সাথে যদি আমার শারীরিক সম্পর্ক হয় না হইলে অন্য কোন ছেলের সাথে এটা করবে না, ও আমাকেই বিয়ে করবে। তারপর আমি ওকে বিকেলে ফোন দিলে ওরা আমি ডাইরেক্টলি বলি যে আমি তোমার সাথে শারীরিক সম্পর্ক করতে চাই, ও রাজি হয় না এটা পাপ এটা আমি করবো না। তো আমি মনে মনে ভাবি তুমি অন্য ছেলেদের সাথে করো এটা পাপ হয় না, তো আমার সাথে করলে পাপ হবে। সাত দিন ওরা আমি বুঝাই, পরে ও রাজি হলো আচ্ছা ঠিক আছে নেক্সট টাইম যদি আম্মু বাসাতে চলে যায় তারপর তোমার সাথে আমার এটা হবে। তারপর আমার মনে আছে January 16 ওর আম্মু চলে আসে উত্তরা, ও আমাকে ফোন দেয় যে আম্মু তো বাসায় নেই তুমি আসতে পারো।
ওকে প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নিতে চাই। মাত্র চার মিনিট পর আমরা আবারও ফিরে আসবো রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিবতে। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, আর আজকের যিনি অতিথি আছেন তাকে দেখতে চাইলে, তার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে চাইলে, তার যে গল্পগুলো হচ্ছে সেগুলোর ডকুমেন্টসগুলো যদি আপনারা দেখতে চান, চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। এছাড়া যারা জেবিএসবি তে আসতে চান, ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করে, আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করে তারা এই পেজটিতে আসতে পারেন। আমার পেজটির ঠিকানা হচ্ছে www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলছি www.facebook.com/kibriya.rj। পেজটি আছে আরজে কিবরিয়া নামে। ফিরে আসছি ঠিক চার মিনিট পর।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবেই, সুন্দর আগামীটা তারা গড়বেই। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ।
FM 89.2
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
চার মিনিট পর প্রিয় শ্রোতা, আরো একবার ফিরে এসেছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিবতে। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং আপনারা শুনছেন এবিসি রেডিও FM 89.2। যারা জেবিএসবি তে আসতে চান নিজের জীবনের অপ্রিয় সত্যগুলো বলার জন্য, তারা প্লিজ আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613 89 2 89 2। আমি আবারও বলছি 09613 89 2 89 2। জি বলুন, তারপর কি হলো?
যে যে জায়গাটায় আমি ছিলাম, ওর আমু চলে যায়, আমার মনে হচ্ছে যে জানুয়ারি 16 তারিখ ওঠাম। তো ওই রাত্রে আমাকে বলে যে আমার আমুর বাসা নেই, তুমি আমার বাসায় আসতে পারো। তো আমি বাসায় আসলাম। তো বাসা যাওয়ার আগে আমার এক বড় ভাই আছে, ওরে আমি বলছি যে ভাইয়া, আমি তো ওর বাসায় যেতেছি, আপনি এই জায়গায় পাহারায় থাকেন, ওর আব্বু আসলাম, একটা ফোন দেন। তো ভাইয়া পাহারায় ছিল, তো আমি ঢুকলাম। ঢোকার পরে ওরে আমি বলছি যে তোমাকে আমি এক সপ্তাহ আগে কি বলছিলাম তোমার মনে আছে? হ্যাঁ মনে আছে। তারপর দেখি ভাই ও আগে থেকে প্রিপারেশন নেওয়া আছে যে আমার সাথে শারীরিক সম্পর্ক করবে। তো ওর সাথে আমার শারীরিক সম্পর্কটা হয়। পরে আমি চলে আসি, চলে আসার পরে সকালে ওরে ফোন দেই। ফোন দেওয়ার পরে ও আমাকে বলতেছে যে ওরে আগে কেউ মানে কিছু করেনি, ভাই ওর সাথে আগে কোনো শারীরিক সম্পর্ক হয় নাই, জাস্ট শুধু আমার সাথে হয়েছে, এই জন্য ও আমাকে বলছে যে অনেক ক্লান্ত। তো আমি ওরে কিছু বলি না, যা ওরে আমি রিয়েল লাভ করি জন্য কিছু বলি নাই। তারপর হঠাৎ আরেকদিন ওরে আমি স্কুলে নিয়ে দিয়েছি, আমার মামা রাস্তায় দেখে ফেলে, রাস্তায় দেখে মানে আমাকে আর কিছু বলে না, আয়সা নানুর কাছে বলে, নানুর কাছে বললে নানু ওর আমুর কাছে এবার বলে দেয় যে আজকে আমি দেখছি যে অনেক জায়গায় ওই সুমনার সাথে, তো এতদিন আপনাকে বলিনি, আপনাদের মেয়েকে একটু গাইতে রাখেন। তো নানু আবার এই কথাটা বলে যে রাস আমাকে বলছে সুমনা রাজকে ডিস্টার্ব করে, তো রাজ আপনাকে বলতে বলছিল। তো ওর আম্মু আমাকে কিছু বলে না, হঠাৎ আবার ওর ভাইয়া ওদের বাসায় এসে পড়ে। বাসায় আসলে ওর আম্মু আমাকে জানতো যে আমি অনেক ভদ্র একটা ছেলে, মানে ওরা যেহেতু এলাকায় নতুন আসছিল, ওর ভাইয়া যখন এলাকায় আসে, আসার পরে ওর ভাইয়ার সাথে আমাকে পরিচয় করে দেয়। আমি সকাল সন্ধ্যা ওর ভাইয়ার সাথে আড্ডা মারতাম, ওর ভাইয়ের সাথে মানে এলাকায় আমাদের এলাকায় যে স্পট গুলো আছে শুটিং স্পট গুলা, এইগুলো নিয়ে ঘুরতে যাইতাম ওরে। তো আরেকদিন হঠাৎ ও আমাকে ফোন দেয় যে আজকে বাসায় কেউ নাই। আর আমার আরেকটা কথা বলে রাখা ভালো, সুমনার আব্বু মানে আর্মিতে জব করতো, আর্মিতে জব করার ফলে উনি বেশি বাসায় থাকতো না। তো আমাকে ফোন দিল যে আজকে কেউ বাসায় নাই, তুমি আসো। তো আমি বাসায় গেলাম। তো ওর সাথে ওই দিন আমার কোন শারীরিক সম্পর্ক হয় নাই, ও আমাকে বলতেছে দেখো তুমি আমাকে জীবনে কোনোদিন ধোকা দিও না, তোমার স্যার আমি বাঁচবো না। পরে আমাকে বলে তুমি মানে আমার সামনে একটা বলে যে এই হাত রেখা বলো, তুমি আমার কোনোদিন ভুলে যাবে না, তুমি আমার স্যার কেউ বিয়ে করবে না। আমি কই আগে তুমি হাত রেখা বলো, তারপর আমি বলতেছি। তারপর ও বলে ও কেউ ইয়ে করবে না। তারপর আমি আর ওটা ছুঁই নাই না ছুঁয়ে আমি বলছি তুমি ঠিক থাকলে আমি ঠিক থাকবো, কেননা আমি তোমাকে রিয়েল লাভ করি। মানে আমি এই কথাটা বললাম বাসা থেকে বারণের সাথে সাথে দেখি আমার নানু ওর বাসার সামনে, কই কি রে তোর এত করে বলছি তুই এখনো ঠিক আছ নাই। তারপর পরের দিন সকালবেলা নানু আমাকে আমার বাসায় পাঠিয়ে দিল। ওর আম্মু যখন উত্তরোত্তর চলে আসছে, আমার নানু ওর আম্মুকে বলতেছে যে আপনাকে এত করে বললাম যে আপনার মেয়েদের ঠিক থাকতেন, আপনার মেয়ের জ্বালায় আমার নাতি আর আমার বাড়িতে নাই, তো আপনাকে বলার পর আপনি কোনো ইয়া নেন না, একসঙ্গে নেন না, এই জন্য আমার নাতি চলে আসে, এখন এর কি বিচার হবে আপনি বলেন। তো নানু এটা বলার পরে সুমনার মা সুমনাকে উত্তর পাঠায় দেয় 15 দিনের জন্য। তো ও আমাকে 15 দিন কোনো ফোন দেয় না। তো আমি ভাবি কি রে ও আমাকে ফোন দেয় না, কেমন ভুলে গেছে। তারপর আমার খারাপ লাগে, কিছু করার নাই, সহ্য করে থাকতেই। তো আমি আসি, তো হঠাৎ 15 দিন পরে আমাকে একটা ফোন দেয়া বলে যে যা করছো ভালোই করছো, আমার সাথে শারীরিক সম্পর্ক করে এখন আমাকে আর ভালো লাগে না, এই বিধায় তুমি অন্য মায়ের ধরছো, আমাকে আর মনে রাখবা না তুমি। আমি তুমি আমাকে এইসব কথা কেন বলতেছো? বলতেছো তোমার নারায়ণকে দিয়ে তুমি বিচার দেওয়াইলা, আবার এই জন্য বললা যে এইসব কথা কেন বলি। আমি দেখো এইসব সব মিথ্যা কথা, তুমি আমার একটাই সত্য যে আমি তোমাকে ভালোবাসি আজবাসি। তারপর ও বলে আচ্ছা ঠিক আছে। তো ওরে আবার 16 দিন পর উত্তর রাখি থেকে নিয়ে আসে। নিয়ে আসার পরে ও আমাকে আর ফোন তেমন দেয় না, এই এক সপ্তাহ এমন করে ফোন দেয়। তো এক সপ্তাহ পর ফোন দেয়, আমি তো আর শুতে পারি না। তো আমি আবার নানুর বাসায় চলে আসি। পরে ওর সাথে আমি যোগাযোগ করতে চেষ্টা করি, ও আমার সাথে কোনো যোগাযোগ নাই। মানে ওর সাথে আমি কথা বলতে যাইলে ওর আমার কাছে বিচার দেয়। আমি না বলে ওর নাতিকে ডিস্টার্ব করি, তাহলে ওর নাতি আমার সাথে ইচ্ছা করে কথা বলতে আসে কেন? তো ও আমার সাথে আর কোনো কথা বলে না। তো একদিন আমি ওর রাস্তা খারাপ করে মানে বলি যে দেখো তুমি এটা কি করতেছো, তুমি আমার সাথে কথা বলতে চাইতেছো না কেন? ও আমার সাথে কিছু বলে না। ওর এক বান্ধবী এসে আমার একদিন বলে যে রাজ, তোমার সাথে কথা না বলার একটাই কারণ, ওর আম্মু ওর উত্তরা নিয়ে ওর মাথায় হাত দেয়া, ওর অল ফ্যামিলির মাথায় হাত দেওয়া বলাইছে যে তোমার সাথে যদি ও কথা বলে, সুমনা কথা বলে, তাহলে সুমনার অল ফ্যামিলি বিষ খেয়ে মরে যাবে। সুমনায় হয়তো বা তোমার বাইসে নিব বা তার হোল ফ্যামিলি বাইসে নিব, তাই জন্য সুমনা তোমার সাথে কথা বলে না। তো আমি এটা মানতে পারি না যে আমার সাথে কথা বলবে না কেন। আমি ওর প্রতিদিন সকালে উঠে ওর স্কুলের সামনে যাই, যাইতে যাইতে অনেক কথা বলি, ওর ওই আমার কোনো কথা রিপিট দেয় না। এমন করে দীর্ঘ 15 মাস চলে যায় ওর সাথে। আমি প্রতিদিন সকালে একবার যাই, বিকেলে একবার, মানে ওর আমার লেখাপড়া অফ, আমি কোনো লেখাপড়া করি না ওর পিছনে থাকতে। তারপর আমি 15 মাস পরে ডিসিশন নিয়ে যাই, আমার কোনো দোষ নাই, ও আমার সাথে কথা বলে না, মেয়েদের কাছে কি আছে এটা আমি দেখবো। তো আমি আমার বাসায় থাকি, মানে আমার নানুর বাসাতে আমার বাসায় চলে আসি, কারণ ওরে দেখলে আমার ওর সাথে কথা বলতে মন চায়, এই জন্য আমি আমার বাসায় চলে আসি। আমি একটু বাউন্ডারি টাইপের হয়ে যায়, যেমন রাত বিরাতে মানে বাসায় ফিরি, মানে আগের টাইমে আর বাসায় ফিরি না।
তখন আপনি ক্লাস 9 পড়েন?
তখন আমি স্কুল, মানে ভাইয়া আমি তখন স্কুল লেখাপড়া ছেড়ে দিই, মানে আমার সাথে কথা বলে না দেখা। তো আমি স্কুলে আর যাই না, মানে আমি বাসায় রাত্রি বিরাতে ফিরি, কিন্তু ওই টাইমে আমি কোনো সিগারেট মানে কোনো ধরনের স্মোক বা ড্রিঙ্ক করতাম না। আমার বাসায় ফিরলে আমার আম্মু আমাকে বলতো, আমার ভাইয়া আমাকে বলতো তুই সিগারেট খেয়ে আসছিস। আমি বলতাম না ভাইয়া আমি সিগারেট খাইনি। তো এমন করতে করতে 2-3 দিন মানে উনারা খালি বলে, মানে বাসায় আসলে বলে যে আমি সিগারেট খাই। তারপর আমি মনে মনে ডিসিশন নিলাম যেটা না খাইয়া দোষ হয় এটা খাইলে কি। তারপর তো আমি অনেক নেশা করলাম, নেশা জগতে চলে গেলাম, আমি সিগারেট খাই। তো ফার্স্ট আমি একদিন যেদিনকে আমি গাঁজা খাই, ফার্স্ট আমার লাইফে গাঁজা খাওয়া, ওইদিনকে আমি আমার ফ্রেন্ডস ওদের নাম বলবো না, আমি আমাদের এলাকায় এসে বাজারের পিছনে বৈশা জঙ্গলের ভিতর বৈশা গাঁজা খাই। গাঁজা খাওয়ার পরে সন্ধ্যা 7টা বাজে, তো উঠা দাঁড়াইতে পারি না আমি। আমার এমন একটা অবস্থা, আমি বমি টমি করে আর শেষ, মানে আমার নিজের কথা নিজের মনে নেই যে আমি কে। তো ওদিনকে মানে 7টা থেকে 9টা বাজে কিভাবে পাচ্ছে আমি কিচ্ছু বলতে পারি না, মানে আমি একদম নেশাগ্রস্ত। তো বাসায় আসি, বাসায় আসার পরে আজকে নেশা করেছি, আজকে বাসায় বলে না যে তুই নেশা করে আসছিস। তারপর আমি মনে মনে একটা ডিসিশন নিলাম, কি রে এতদিন নেশা করি না, আমার বলে যে তুই নেশা করে আসছিস,
আজকে নেশা করলাম,
আজকে নেশা করলাম, আজকে আমার কেউ বলে না যে তুই নেশা করে আসলি। তো আমি মনে মনে হাসি যে আল্লাহ কি বিচার তোমার, যেদিনকে যেটা না করি ওটা শাস্তি পাইতে হয় আর করলে শাস্তি পাইতে হয় না। তারপরে থেকে আমি প্রতিদিন নেশা করি, নেশা করে ওই সুমনার সামনে যাই, সামনে যাই বলি দেখো তোমার জন্য, দেখো আমার লাইফটা শেষ, আমার লেখাপড়া শেষ, আমার লাইফের সব স্বপ্নগুলো শেষ হয়ে যাইতেছে জাস্ট তোমার কারণে, তুমি আমার কিছু বলো, মানে তুমি আমার আমার লাইফে ফিরে আসো। মানে ও আমার সাথে কোনো কথাই বলে না, জাস্ট একদিন একটা কথা বলছিল যে তুমি আমার আর কোনোদিন পাইবে না, তুমি আমার সাথে কথা বলার চেষ্টা করো না। তো আমি ওর কথা না শুনে ওর পিছনে আমি 15 মাস ঘুরে ঘুরার পরে ওর সামনে আমি 10 টাকায়, ও আমার একবার বারণ করে না যে তুমি সব কি খেতেছ। তো আমি দেখি যে ওটা খাইলেও আমাকে মানে কিছু বলে না। তারপর আমি মনে মনে ডিসিশন নিলাম যা আজকে মেঘ ভিতর কি আছে দেখবো। তারপরে ভাই আমি যখন আমাদের বাসায় চলে যাই, আমাদের বাসার পাশে একটা আপু ছিল, সাজেদ আপু, ওরে আমি সবসময় আপু বলি, সম্মান করতাম। তো ছোটবেলা থেকে ওনার সাথে আমি একটু মিশুক ছিলাম। তো উনি আমাকে একদিন ডাক দেয় যে রাজ তুমি এদিকে আসো। তো উনি কিন্তু আমাদের বসে ভাইয়া 3-4 বছর বড় হবে, কিন্তু ওনার বিয়ে হয়নি, বলতেছে যে আজকে আমাদের বাসায় কেউ থাকবে না, তুমি আমাদের বাসায় থাইকো। তারপর আমি বলতেছি আচ্ছা ঠিক আছে, আমার আম্মুকে আব্বুকে বলেন, উনাকে আমি আপুটা কি বিদায়, আমার আব্বু আম্মু মানে কোনো কিছু গেস্ট করে নাই যে ঠিক আছে তোমার সাথে ওর রাত্রে থাকবে। তারপর আমি সন্ধ্যার সময় ওর বাসায় চলে গেলাম, সন্ধ্যার সময় চলে গেছি, আমরা টিভি দেখলাম, টিভি দেখতে দেখতে রাত্রের 9:30 বাজার পরে উনি সিডি প্লেয়ারটা অন করে মানে বাজে কিছু পিকচার চালু, বাজে কিছু পিকচার ছেড়ে বলে যে মানে উনি আমাকে শারীরিক সম্পর্ক করার একটা অফার করলো। আমি শারীরিক সম্পর্ক করার অফার করার পরে আমার মাথায় আসলো এতদিন ওর সুমনের আমি ভালোবাসছি, কিছু পাইলাম না, এখন মেয়ে আমার কাছে ধরা দেয়। তো ওর শারীরিক সম্পর্কে আমি রাজি হয়ে গেলাম, তো ওনার সাথে আমার শারীরিক একটা সম্পর্ক হয় ওই রাইতে। তারপর আমি সকালে আইসা বললাম বাসায় এসে, আবার ওই সুমনার কাছে গেলাম, যে বলি দেখো এতদিন তোমাকে আমি লাভ করি, কোনো মেয়ে আমার দিকে তাকাইতো না, এখন তোমাকে আমি লাভ করি না, মেয়েরা আমার দিকে তাকায়। পরে এটা শোনা ওই কোনো মানে দেখি না কিছু বলে না। তো ভাইয়া একটু আমি একটু ফ্ল্যাশ ব্যাকে আসতে চাই। তো আমি যখন নানুর বাসায় ছিলাম তো ওরা যখন আমাদের এলাকায় আসছিল তো বলছিল যে তোমাদের এলাকায় তো অনেক শুটিং স্পট আছে, চলো ঘুরে দেখে আসি। তো বলছি আচ্ছা ঠিক আছে আন্টি, চলো আমাদের বাসায় যাই। তো তারপর সুমনা তার আগে যে বাসায় ভাড়া থাকতো ভাইয়া, ওই বাসায় একটা মেয়ে ছিল রিন্তা, ওই রিন্তা আসছিল। পরে রিন্তার সাথে সুমনা রিন্তার সাথে আমাকে পরিচয় করে দেয় যে এটা আমার বড় বোন রিন্তা। তো রিন্তা আমার থেকে বয়সে ছোট হবে। তো পরিচয় হলাম, পরিচয় হওয়ার পরে মানে ওই দিনকে আমরা আমাদের এলাকার সব পার্ক ওদের ঘুরে দেখানো শেষ। তো রিন্তার কথাটা আমি বলার কারণটা হচ্ছে একটু পরে আসবে। তো তারপর আমি বললাম যে দেখছো এখন মেয়ের আমাকে এইসব অফার করে, এটা শুনেও কোনো রেসপন্স নাই। তারপরে রিন্তা আমাকে একদিন মানে রিন্তাকে বলতেছে দেখ রাজ অনেক নষ্ট হয়ে যাচ্ছে, রাজকে বলো, তো বলো রাজকে বলো যে ওর আগের লাইফে চলে আসতে, দেখি আমি কিছু করতে পারি কিনা ওর জন্য। পরে আমার রিন্তার সাথে আমার একটা ফ্রেন্ডশিপ একটা সম্পর্ক হয়ে যায়। রিন্তা আমাকে এসব বলে যে দোস্ত এইসব এসব বলছে, আমি দেখো দোস্ত আচ্ছা যেহেতু বলছে তাহলে ওরা বলো আমার সাথে কথা বলতে। পরের দিন সকালে আমি ওর সাথে যাই, তুমি বলো রিন্তাকে এইসব সব বলছো যে আমি সবকিছু ছেড়ে দিলে তুমি আবার আমার লাইফে চলে আসবে, আচ্ছা ঠিক আছে আজকে থেকে তুমি স্যার আমার লাইফে আর কিছু নেই, জাস্ট আমি তোমার এই হতে চাই। তারপর ও দেখি আর কোনো কথা বলে না। আবার ওর মানে ওর পিছনে আমি এক সপ্তাহের মতো ঘুরি পাগলের মতো, আমাকে কোনো রেসপন্স দেয় না। তারপর আমি তো নিয়মিত গাঁজা খেতেছি, সিগারেট খেতেছি। তো এখন সিগারেট খাওয়ার পরে আমার বাসায় আমাকে আর বলেন যে তুই গাঁজা খাস সিগারেট খাস। তো হঠাৎ একদিন আমার এক ফ্রেন্ডের জন্মদিন আমাকে ইনভাইট করে, আমি আমার ফ্রেন্ডের জন্মদিনে যাই। যাওয়ার পরে আমার ফ্রেন্ড দেখি কিছু বড়ি বার করে, লাল লাল বড়ি। আমি কৃষ্ণ এগুলো কিরে, এগুলো ইয়াবা। আমি ইয়াবা এসব কি করে, এগুলো খাই আজকে খামো তো নিয়ে। আমি খামো মানে এগুলো কেমন খাই, আমি কোনোদিন খাইনি, খাস না এবার আজকে খাবি, পরে আজকে সেলিব্রেট করবি আমার বার্থডে না। আমি কাছে ঠিক আছে, পরে ওর বার্থডেটা শেষ অন ইয়াবা খাবো। তো ইয়াবা খাওয়ার সময় আমি দেখলাম যে ওরা খায়, ওরা দেখে দেখে আমি ওর শুরু করলাম। তো খাই আমি বলছি বন্ধুটার দাম কত, বলো যে এটা ৪৫০-৪০০ টাকা হলে পাওয়া যায়। তারপর বলছে ঠিক আছে বন্ধু আজকে থেকে এনে সে আমার চলবো। পরের দিন আমি আমুকে বলি রামু আমি কালকে থেকে স্কুলে যাবো, আমার কিছু টাকা দাও, আমাকে ১৫০০ টাকা দেয়। ১৫০০ টাকা দিলে তারপর আমি এটা নিয়ে আমার ফ্রেন্ডের সাথে চলে যাই, চলে আজকে ইয়াবা খাম। পরে ১৫০০ টাকা নিয়ে আমরা ইয়াবা খাই। ইয়াবা খেলে আমি কোন ফিলিংস না, জাস্ট একটা ফিলিংস, ভাত খেতে পারি না আর ঘুমে ধরে না। তারপরে এটা আমার অনেক মজা লাগে যে আমি ঘুমে নিতে পারি না, এমনিতে সুমনার টেনশন মানে আমার মজা আসে যে এটা খাইলে ঘুম হবে না বা এমন একটা কিছু। তো আমি প্রতিদিন ইয়াবা খাই ৪-৫টা-৬টা। তো আবার হচ্ছে সাজাদা পুজো, উনি আমাকে উনার সাথে আমার শারীরিক সম্পর্ক প্রতিদিন এভরিডে হইতেছে, মানে উনি আমাকে অফার করে হইতেছে। তো আমি ইয়াবা খাইয়া যখন সাজাদার সাথে দেখি যে মানে এটা অনেক প্রভাব ফেলে। তারপর ওরা আমি আমার ফ্রেন্ডের বলছি দেখ বন্ধু এটা করলে না অনেক মজার ফিলিংস আসে। তো আমার বন্ধু বলে যে তুই আমাকে নিয়ে যাস। তারপর উনাকে আমি বলি যে আমার এক ফ্রেন্ড তোমার সাথে সব করতে চায়। তা উনি আমাকে চলে যায়, বলে যে তোকে আমি না করছি না কাউকে বলতে। তো উনি ওনার সাথে আমার আর হয় না মানে
মানে ঠিক বুঝলাম না মানে আপনার ফ্রেন্ড কেউ আপনি ফ্রেন্ডের ব্যাপারে উনাকে বলেন না, এই মেয়েটাকে বলেন না, তারপর থেকে চলে যায়
চলে যায়। পর মানে আমি ইয়াবা মানে এভরিডে ইয়াবা খাই, আবার এর সাথে গাঁজাও চলে। তো ইয়াবা খাইতে খাইতে প্রথম আমরা প্রায় ২টা এখন দেখ মানে অনেকদিন হওয়ার পর দেখি ২টা আমার কিছু হয় না। তো ৩টায় চলে যাওয়ার পরে এটাও আমার কিছু নেই, ৫টা-৬টা চলে যায়। তো হঠাৎ একদিন আমি একটা আমাকে ডান্সের একটা প্রোগ্রাম হয়, আমাকে বলে যে তুই তো ভালো ডান্স করতে পারিস রাজ, তো চল আমরা একটা প্রোগ্রাম করি। তো একটা ডান্সে চলে গেলাম।
আপনি ডান্স করতেন?
জি জি ডান্স করতাম।
শিখেছেন কার কাছ থেকে?
শিখেছি আমি নিজে নিজে
নিজে নিজে।
তারপর গেলাম ওই জায়গায় ডান্স করার পরে মানে মুক্কাওয়ালা একটা গান আছে, ওই গানের একটা নাচ করলাম। ডান্স দেখার পরে সবাই মানে পাগল হয়ে গেছে, আমাকে ৫৫০০ টাকা মানে ৫,৫০০ টাকা পুরস্কার দেয়। তো আমি যখন স্টেজ থেকে নামি একটা মেয়ে আমাকে বলে যে ভাইয়া আপনি ডান্স কোথা থেকে শিখছেন? আমি বলছি যে আমার কোন গুরু নেই, আমার গুরু আমি নিজেই আর আল্লাহ। পরে বলছে যে আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া যাবে? আমি কই হ্যাঁ ডেফিনেটলি দেওয়া যাবে। তো কারণ কি, আপনার কাছে আমি ডান্স শিখবো। আমি তো ডান্স শিখাই না। আচ্ছা ঠিক আছে তাহলে আপনার সাথে ফোনে একটু কন্টিনিউ কথা বলবো, আপনি আপনার নাম্বারটা দিবেন? আমি বলছি আচ্ছা ঠিক আছে। তো আমার নাম্বারটা দিলাম ওনাকে।
কি নাম ছিল ভদ্রমহিলার?
ভদ্রমহিলার নামটা ছিল সুমা।
সুমা সুমা সুমনা এই শহর বাইরে আপনি বেরোতে পারছেন এখন পর্যন্ত? ঠিক আছে বলুন। হ্যাঁ
তো ও আমাকে প্রতিদিন ফোন দেয় বা মেসেজ করে এমন করে ওর সাথে আমার চেনা জানা হয়। প্রায় ২ মাস কথা বলার পরে ও আমাকে প্রপোজ করে যে হ্যাঁ রাজ আমাদের সম্পর্ক তো আপনার থেকে তুমিতে আসে পড়ে, তুমিতে আসলে ও আমাকে বলে যে রাজ তোমার তো আমার অনেক ভালো লাগে, তো তোমার সাথে আমি একটা সম্পর্ক করতে চাই। আমাকে কি সম্পর্ক করবা? বলে যে হ্যাঁ তোমাকে আমি বিয়ে করতে চাই বা তোমার সাথে আমি লাভ করতে চাই। তারপর আমি তো মেয়েদের সাথে এখন বলছি যে হ্যাঁ আমি রাজি হয়ে গেলাম, মানে একটা চলন আর লাভ, হ্যাঁ আমি রাজি হয়ে গেলাম। তো ওর সাথে আমি প্রায় ৬ মাস কথা বলি। ৬ মাস কথা বলার পরে মানে আমি বলছি যে হ্যাঁ তোমাকে তো আমার অনেক দেখতে মন চাইতেছে, তুমি আমাদের এলাকায় চলে আসো, আমাদের এলাকায় তো অনেক শুটিং স্পট আছে। তো তাকে ফোনে সব ডিটেলস বলে দেওয়ার পরে চলে আসে, পরে ওর সাথে আমার কিছুক্ষণ মিট হয়, মিট হওয়ার পরে আমি ওকে বলি আচ্ছা ঠিক আছে আমি তোমাকে একটা কিস করতে চাই। তারপর ও ফার্স্টে রাজি হয় না যে এত তাড়াতাড়ি আমি এত কিছু করতে চাই না। তারপর ও রাজি আচ্ছা ঠিক আছে, পরে ও বলে যে প্লিজ তুমি কি কিস করতে চাও, পরে বলে যে এত রুম আছে, ওই আমাকে বলতেছে এত রুম আছে চলো রুমে চলে যাই। তো আমি
মানে ওইখানে সব কাজ করার জন্য রুম আছে,
হ্যাঁ রুম আছে, আমি রুমে যাই। রুমে যাওয়ার পরে ও ফার্স্টে আমার সাথে শারীরিক সম্পর্কটা করতে রাজি হচ্ছিল না, তো তারপর ওর সাথে আমার শারীরিক সম্পর্কটা হয়। পরে ও চলে যাচ্ছে, মানে ও অনেক কান্না করে দেয় তুমি তো এখন আমাকে ভুলে যাবো। আমি বলছি না আমি তোমাকে কোনোদিন ভুলে যাবো না। তারপর বাসায় চলে গেছে। এখন ও আমার প্রতি বেশি ইমোশনাল হয়ে গেছে, ও আমাকে মানে প্রতি ঘন্টায় আমাকে ও টেবিলে ফোন দিত। তো আমি এখন ওর প্রতি বিরক্ত বোধ করতেছি, ওর সাথে কথা বললে বলি না বললে নাই। তো আমাকে বলতেছে কি রাজ তুমি কি আমাকে ভুলে গেছ, আমি ওরে আমি একটা অজুহাত দেখাই, দেখো আমি একটু বিজি ছিলাম বা এটা ছিলাম, আমি খেলতে গেছিলাম, আমি ডান্স করতে গেছিলাম, এসব বলে ওরে মানে ইয়ে করি। তো আমি আবার ডিসিশন নিই, আমি তো এখন দেখি মেয়েদের ভিতর কি আছে এটা আমি দেখে নিব। তো এটার করার পরে
তখনও কি সুমনার সঙ্গে আপনার কোনো যোগাযোগ নেই?
প্রতিদিন আমার যোগাযোগ আছে, আমি ওরে প্রতিদিন দেখি, বাট আমার সাথে কোনো যোগাযোগ করার চেষ্টা করে না বা কথা বলতে চেষ্টা করে না। আমি ওরে প্রতিদিন দেখি, মানে এটা ওরে দেখলে আমার অনেক ভালো লাগে, বিদায় আমি সকালে ঘুমতে ঘুরতে ওরে দেখতে যাই আগে ব্রাশ করতে করতে, তো ওরে দেখি। তো পরে আমি ডিসিশন করলাম যে যেহেতু শারীরিক সম্পর্ক অনেক মানে অন্যরকম একটা ফিলিংস আসে বা মজা, তো দেখি আরো কিছু করা যায় কিনা। তারপর আমি আমার ওই সিমটা চেঞ্জ করে ফেলি, সিমটা চেঞ্জ করে ফেলি, ওর সাথে আর আমার কোন যোগাযোগ হয় না সময়ের সাথে। তার এখন আমি প্রতিদিন ইয়াবা খেতেছি, ইয়াবা খাওয়ার মানে অনেক বেশি হয়ে যেতেছে আমার খাওয়াটা।
আমি একটু জানতে চাই আপনার কাছে যে আপনি এই ইয়াবা কেনার টাকা পেতেন কোথায়?
ইয়াবা কেনার টাকা আমার আব্বু বিদেশ ছিল, আমাদের একটা রুলস ছিল যদি আব্বু 20,000 টাকা পাঠায় তো প্রতি 10,000 আমাদের দুই ভাইকে মানে আমাকে 500 ভাইকে 500 মানে 1,000 যাবে। তো যদি 40,000 পাঠায় তা আমি 1,000 ভাই 1,000 এভাবে, মানে আমার আব্বু তো প্রতি মাসে টাকা পাঠায়। তো আর আমি তো আগে যে সময় ভালো ভদ্র ছিলাম তখন আমার টাকাগুলো আমি জমা রাখতাম, মানে কাউকে দিতাম না বা কোনো কাজে খরচ করতাম না, ওই টাকাতেই খাইতেছি এখন পর্যন্ত। তো খাইতেছি, তো খাইতে আমার ভালো লাগে, আমি খাই। তো আরেকদিন হঠাৎ একদিন আমাদের এলাকায় শুটিং স্পটে একটা মেয়েকে দেখতে পাই, মানে অনেক লোক আসে আমার ফ্রেন্ড সার্কেল যাই দেয় চলে মানে ঘুরে আসি দেখি আসি কোন পাখি টাকি আইসে কিনা, মেয়েদের আমরা পাখি বলতাম যে আজ দেখি ভালো পাখি আইসে কিনা। তো যাইয়া দেখি যে তিন চারটা মেয়ে আসছে, একটা মেয়ে অনেক সুন্দর। তো আমার আমি সবসময় স্মার্টলি থাকতাম, স্মার্ট থাকতে পছন্দ করতাম। তো আমার ফ্রেন্ড মাসুদ আমাকে দেখাইতে আছে একটা মেয়েকে, দেখ বন্ধু ওই মেয়েটা তোর সাথে অনেক মানাবে, জোস মানাবে, ওই মেয়ের সাথে তোর সম্পর্ক করতে হবে। আমি দেখ এই মেয়ের সাথে আমি কেমন সম্পর্ক করবো। তারপরে আমি ওই ফার্স্টলি ওদের সামনে গিয়ে আমি দাঁড়াই, মানে আমি অনেক নিজেকে অনেক ভদ্র মানে প্রমাণ করতেছি যে আমি অনেক ভদ্র, মানে অনেক লোক জমা হয়েছে তো শুটিং দেখতে সেলার ওদের গায়ের সামনে উপরে পড়ে দিতে চায়, আমি ওদের ধাক্কা সরাই দিয়ে যাই এসব কি করো এসব বলো না। তারপরে মানে ওই মেয়ের সাথে একটু ক্লোজলি হয়াম, মানে ওরে বলি যে আপনার নাম কি, পরে আমাকে বলে যে আমার নাম লিজা। তা আমি বলি যে লিজা আচ্ছা ঠিক আছে অনেক নাইস নেম। পরে আমাকে বলে যে আপনার নাম কি রাজ। তারপর আমি বলি যে আপনি কি করেন, পরে বলছে যে আমি লেখাপড়া করি। আমাকে বলছে আমি মিথ্যা কথা বলি যে আমি লেখাপড়া করি, কিন্তু তখন আমি লেখাপড়া করি না। তারপর মেয়ের সাথে আমার মানে ফোন নাম্বার দেওয়া দিয়ে হয়ে যায় এক পর্যায়ে। তারপর কন্টিনিউসলি ওর সাথে আমি কথা বলতেছি বলতেছি। তারপর লিজার সাথে আমি প্রায় 3 মাসের মতো কথা বলি, এর ভিতরে ভাইয়া যে আমি ইয়াবা কিন্তু প্রতিদিন খাইতেছি। 3 মাস পরে ওরে আমি আবার অফার করি যে আমাদের এলাকায় আসবো, আমাদের এলাকায় তুমি তো দেখে গেছো শুটিং আছে, তো ওইটা তো একটা স্পট, ওইটা অনেক সুন্দর। তারপর ও বলে আচ্ছা ঠিক আছে চলো ঘুরে আসবো। তারপর ও আসলো, আসার পরে ওরে আমি ফার্স্টলি ও আমার মানে কিস করে অফার করে আমি মানে নিজের একটু বজ্র চেষ্টা করতেছি যে ওর সাথে আমি বজ্র থাকবো।
আই'ম গেটিং কনফিউজ ইন দ্য সেন্স যে মনে হচ্ছে যে সবাই আপনার জন্য রেডি হয়ে আছে, এন্ড ইটস কোয়াইট আনবিলিভেবল। আমার মনে হয় কি একটু পরে আমরা একটা SMS পড়ে যেতে পারি, আমি ঠিক জানি না আমাদের লিসনার যারা আছেন তারা কতটুকু বিলিভ করছেন এগুলো। আপনার আরেকটু প্রিসাইজলি বলা উচিত, আপনার সুমনা থেকে শুরু করলেন, তারপরে পাশের বাড়ির একটা মেয়ে যে আপনার সঙ্গে বড় ছিল সাজেদা নাম ছিল, তারপরে হচ্ছে সুমা, তারপরে হচ্ছে লিজা, আপনি এখন 4 নম্বরে আছেন।
হ্যাঁ 4 নম্বরে আছি,
আমরা জানি না এই নাম্বার কোথায় গিয়ে থামবে। ওকে, তারপর
তারপর মানে ওরা আমার সাথে এরকম করে কারণ আমি মানে ফোনে ওদেরকে আমি আমার ভিতরে যে রূপটা আছে ওটা আমি দেখাইতাম না, মানে সবসময় নিজেকে ভদ্র বলে প্রমাণ করতাম যে আমি ভদ্র, মানে কোন সময় ফোনে যে ছেলেরা চায় না যারা একটা কিস করো আমি ওই কিসটা ফোনে চাইতাম না, আমি চাইতাম যে ও আমার সামনে সরাসরি আসলে আমার রূপটা আমি ওকে সরাসরি দেখাবো। এখন দেখালে যদি ভয় পায় তো এইসব ভাইবে আমি মেয়েদের সাথে মানে আমার রূপটাকে দেখাতাম না, আমি সবসময় ভদ্র মানে এই এখন কি করতেছে এখন পড়া টাইম পড়ো না কেন এসব বললাম, মানে বলে বুঝাইতাম যে আমি অনেক ভদ্র ছিলাম। দেন ও আসার পর ও আমাকে বলে যে দেখো সব মেয়েরা চায় যে তার বয়ফ্রেন্ড সবসময় ওদের পাশে থাকবে ক্লোজ হবে, তো তুমি আমার ক্লোজ হতে চাও না কেন? আমি কই দেখো এসব আমার ভালো লাগে না। তারপর ও আমাকে বলে আচ্ছা ঠিক আছে ভালো লাগে না, তুমি তো আমার বিয়ে করবো না? আমি কই হ্যাঁ ডেফিনেটলি তোমার বিয়ে করবো। তো ওদিনকার ওর সাথে জাস্ট আমার কিস হয়, কিস হলে চলে যায়। চলে যাওয়ার মানে ওরা মনে ফোন করে যদি কই আসছিস বলতেছে যে আমি আমার এক ফ্রেন্ডের বাসায় নোট নিতে আসছি, তো ওর আম্মু বলে যে বাসায় চলে যায়। তো বাসায় চলে যায় ওর সাথে, ওদিনকে আমার কিস হয় না। তো আমি মনে মনে আমার অনেক খারাপ লাগে যে জাস্ট একটা পাখি অনেকদিন পর আমার কাছা থেকে চলে গেল।
দ্য ফ্যাক্ট ইজ দ্যাট প্রিয় শ্রোতা, এখানে শুনতে অনেক বেশি আগলি লাগবে, বাট দিস ইজ দ্য থিং, ও ন্যাচারালি এরকম। এই যে পাখি বা এগুলো, এগুলো ফ্রেন্ডলি মহলে প্রচলিত শব্দ, যেভাবে ওরা কমিউনিকেট করে, যেভাবে ওরা বলে, যেভাবে ওরা থিঙ্ক করে, সেগুলোই সেভাবেই আজকে এখানে এক্সপ্রেস করছে। দ্য ফ্যাক্ট ইজ, এগেইন দ্য ফ্যাক্ট ইজ, আগলি সেটা আগলি, এখানে প্রেসাইজলি প্রেজেন্ট করার কোনো কিছু নেই। যতদূর সম্ভব আমরা মিউট শব্দ ব্যবহার করছি, আপনি আপনার জায়গা থেকে বোঝার চেষ্টা করবেন। বাট ও আজকে এখানে এসছে কনফিউজ করার জন্য যে ওর লাইফে শেষ পর্যন্ত কি দাঁড়িয়েছে এইসব ঘটনাগুলো। আমরা এই অর্থে প্রচার করছি যাতে আরো অনেকেই এই পথ থেকে ওর মতো করে সরে আসে, কারণ লাস্টলি ওকে সরে আসতে হয়েছে। বলুন।
তারপর আমি প্রতিদিন ইয়াবা খাইতাম, তো এখন খাইতে খাইতে আমার যে টাকাগুলো জমানো ছিল তো আমার টাকাগুলো শেষ হয়ে গেছে। এলাকায় আমার একটা প্রভাব পড়ছে যে ও নেশা করে, কেউ আমাকে স্পটে নেশা করতে পায় নাই, কিন্তু মানে আমার ব্যবহার আচরণ দেখে বুঝে যে আমি নেশা করি। তো এলাকায় মানে আমি কিছু বললে এখন দেখি, মানে আগে তো আমি নম্র বদ্ধ ছেলে ছিলাম, আমার কথা কেউ শুনতো না, এখন আমি এলাকায় একটু মানে প্রভাব মানে কিছু হয়ে গেছি যে কেউ কিছু বললে আমার ভয়ে কেউ কিছু বলতে চাইতো না। তারপর আমি আবার কিছুদিন পর আমি লিজাকে ফোন করি যে লিজা তুমি একটু জানাস তো তোমার অনেক দেখতে মনে চাইছে। কয়ে রাজ তুমি এই কথা বলো, তুমি তো কোনোদিন বলো নাই যে তোমার সাথে আমার মিট করার কথা। আমি কই দেখো জান কেন জানি তোমার মানে আমি প্রতিদিন প্রতিক্ষণ প্রতি সেকেন্ডে মনে পড়তেছে, তো তুমি আমার কাছে আসো। তারপরেও আমাকে একটা কথা বলছিল যে আচ্ছা বলো তো তুমি আমাকে কেমন ভালোবাসো। তো ভাইয়া আমি একটু কবিতা ছিলাম, আমি নিজে নিজে কবিতাও লিখতাম, মানে
তাকে কবিতা দিয়ে বোঝাতে চেষ্টা
করতাম। তারপর আমি ওরে বলছি দেখো মাছ কিন্তু পানি ছাড়া বাঁচতে পারে না, তো আমি নিঃশ্বাস ছাড়া কিন্তু মানুষ বাঁচতে পারে না, আর তোমার ছাড়া কিন্তু আমিও বাঁচতে পারবো না। তারপর ও বলছে দেখো তুমি কিন্তু কবি হতে পারো, তুমি অনেক মিলাই কথা বলতে পারো। আমি কই ওইটা বলার চান্স নাই, আমি কবি হতে চাই না, আমি শুধু তোমার লাইফ পার্টনার হতে চাই। তারপরে ও বলছে যে সবুর করে থাকো, সবুরের মেয়া ফলে তুমি আমারে পাইবা। আমি আচ্ছা ঠিক আছে পামু, তো জানকালকে আসো দেখা করি। পরে বলছে আচ্ছা ঠিক আছে দেখা করবে। তো দেখা করার পরে ওরা আমি বলছি জান আজকে আমি তোমার কিস করবো। ও মানে আজকে ও আমাকে কিস করতে দিবে না। পরে আমি বলছি প্লিজ জান চলো না একটু কিস করি, মানে আমার ও আমার অন্যরকম একটা ফিলিংস আমার ভিতরতে পাইছে, তো ও রাজি হইতে চায় না আমার সাথে এটা মানে রুমে যাওয়া। তারপর আমি বলছি চলো যাই। তারপর অনেক কষ্ট করে রুমে নিয়ে গেছি, রুমে নিয়ে যাওয়ার পরে জাস্ট ওর সাথে আমার কিস হইলো, যা ওর আমি শারীরিক সম্পর্ক করার অফার দেওয়ার পরে ও অফারটা মানে অ্যাকসেপ্ট করে নি, এটা বাদ দা দিস। তারপর আমি ওরে অনেক কিছু করে বুঝাই যে দেখো তুমি তো আমাকে চিনো যে আমি কেমন রকম ছেলে, তুমি জানো যে তোমার সাথে এটা আমার হইলে কিছু হবে না, তোমার আমি ছেড়েও যাবো না। ও বলতেছে এটা হইলে তুমি মানে ছেলেরা এটা পাওয়ার পাগল, এটা হইলে চাইব। আমি দেখো ওদিনকে কিন্তু তুমি আমার কাছে আসছিলে, তুমি আসার পরে কিন্তু আমি তোমার কিছু বলছি, তুমি নিজের সাথে আমার কিস করে গেছো। ওদিনকে তুমি আমার কাছে কি চাইছো আমি তোমার কিস করছি। পরে অনেকক্ষণ পরে ও ভাইবা জিন্দা বলে আচ্ছা ঠিক আছে। তারপর ওর সাথে আমার শারীরিক সম্পর্কটা হয়, আর আমার চিনা অনেক রিস্কাওয়ালা ছিল যাদের নাম্বার আমি রাখতাম যে এটা আমার প্রয়োজন হতে পারে। তারপর আমি এমন একটা রিস্কাওয়ালাকে ফোন করে দিই যে ভাই তুই মেয়েকে নিয়ে যা, সন্ধ্যার সময় আমার কাছে টাকা নিয়ে যায়। বলে আচ্ছা ঠিক আছে। ওটা আমি মানে ওর অবস্থা দেখে আমি ভয় পেয়ে যাই, ওরে মানে ও দাঁড়াইতেই পারে না এমন একটা অবস্থা হয়ে গেছিল। তারপর ও চলে যায়, চলে যাওয়ার পর আমার সিম চেঞ্জ করে ফেলি। সিম চেঞ্জ করার পরে ওর কি হয়েছে এটা আমি আর জানিলাম। এখন আমার প্রতিদিন তো ইয়াবা খাইতে, ইয়াবা না খাইলে আমার শরীর আর গাঁজা না খাইলে আমার শরীর অনেক কাঁপে, মানে অন্যরকম আমি হয়ে যাই, মানে বাড়িতে এসে ভাঙচুর করি, মার কাছে বলি যে আমার টাকা দাও, মারা টাকা দিতে দেখতে বিরক্ত হয়ে গেছে, আমার না টাকা দিতে চায় না আমাকে। তো আমার বন্ধুর কাছে যাই, বন্ধুর একদিন খাওয়াইলে পরের দিন কয় আজকে তুই খাওয়াবি, এমন রুলস করে আমাদের থাকে। তো একদিন ওর কাছে খাইছি, পরের দিন আমার খাওয়াই তুই বোনে আমি টাকা কই পাবো, আমার মাথা নষ্ট হয়ে গেছে। তো আমাদের এলাকায় শুটিং স্পট, অনেকেই শুটিং দেখতে আসতেছে। তো এখন মনে আছে শুক্রবার, তো তারিখটা মনে নাই, আমার একটা বন্ধু আছে রাসেল, ওর গার্লফ্রেন্ডের বিয়ে ওই দিন। তারপর আমি জীবনে মদ খাই না, সবকিছু খাইছি, গাঁজা খাইছি, ইয়াবা খাইছি, কিন্তু মদ খাই নাই। তারপর ওই আমাকে অফার দিয়েছে যে বন্ধু আজকে তো আমার গার্লফ্রেন্ডের বিয়ে, আয় মদ খাই। আমি আচ্ছা ঠিক আছে মদ খাবি, আয় ভালো কথা খাই। তারপর মদ খাইলাম, মদ খাওয়ার পরে আমরা কাঠ খেলতে বসি তাস। তো খেলার পর মানে শুটিং স্পোর্টের পাশে কাঠ খেলতেছি, তো হঠাৎ দেখি একটা ছেলে আর একটা মেয়ে জঙ্গলে আসছে, জঙ্গলে এসে কিস করতেছে। তারপরে আমি দেখলাম, দেখে কই বন্ধু দেখছো একটা মেয়ে একটা ছেলে, পরে দৌড়ি দুইটা টাকা পয়সা সব রেখে দিই। আমি কই আচ্ছা ঠিক আছে। তারপর চারজন চার দিকা যায় ছেলে মেয়েদের ধরি, ধইরা ছেলের কাছটা মোবাইল রাখি, মেয়ের কাছটা মোবাইল রাখি, মেয়ের স্বর্ণের জিনিসপত্র আছে ভাইয়া সবকিছু রাখি, মানি ব্যাগ রাখি, মানে ওই সিনারি গুলো আমরা ভিডিও করে রাখছিলাম। ওরা যে দুজন কিস করছে ওরা দেখা করি, যদি তুই গিয়া তোদের ইউনিটের কাছে কিছু বলস তাহলে কিন্তু দেখাই দেবো, তার অনেক সমস্যা হবো। তারপর ওই চলে যায়, তারপর ওরা অনেক মাস দূর করে আমরা মেয়েটা রাইখা দিই, মেয়েটা রাইখা দিয়া আমরা চারজন থাকি, চারজনে মেয়েটা
প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নিতে চাই। যে গল্পটা আপনাদের সামনে উপস্থাপিত হচ্ছে এটা একটা অমানুষের গল্প নিঃসন্দেহে, কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যেই একটা মানবিক সত্তা বসবাস করে। একটা মানুষ যখন অপরাধ করেন তখন তার বিবেকটা ঘুমন্ত অবস্থায় থাকে, বাধা ঘুমন্ত অবস্থায় থাকে। সে তখনও বুঝতে পারে যে কিছু একটা করছে যেটা মানানসই নয়, যেটা আমার জায়গাটা থেকে যায় না, কিন্তু তারপরেও সে করে। শেষ পর্যন্ত বিবেকের দংশনে তাকে দংশিত হতে হয়, এবং যারাই কাজগুলো করে যাচ্ছেন কন্টিনিউয়াসলি, যারা এভাবে প্রতারণার নামে এভাবে আঘাতপ্রাপ্ত হন, কিংবা একটা মেয়ের সাথে খারাপ ব্যবহারের দ্বারা আক্রান্ত হয়ে আরো দশটা মেয়ের সাথে একেবারে অপ্রয়োজনীয় ভাবে খারাপ ব্যবহার করেন, তারা শেষ পর্যন্ত ভালো থাকতে পারেন না। আজকের এই যাহা বলিব সত্য বলিব সেটাই প্রমাণ করবে। এরকম গল্প যাহা বলিব সত্য বলিব তো নতুন নয়, এরকম গল্প এর আগেও এসেছে, কিন্তু এটার হার এত বেশি আমাদের সোসাইটিতে যে একটা ছেলে একটা মেয়ের কাছ থেকে প্রতারিত হওয়ার পর প্রতিশোধের জন্য অসংখ্য মেয়ের সাথে খারাপ ব্যবহার করে, এবং একই সাথে ভাইস ভার্সা আমরা বলতে পারি, একটা মেয়ে একটা ছেলের সাথে প্রতারিত হওয়ার পর অনেক 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 ছেলের সাথে খারাপ ব্যবহার করে, যেটা আসলেই উচিত নয় এবং আসলেও ওই চেষ্টাটাকে নিবারণ করে না। শুধু অনেকগুলো শত্রু সম্পর্ক তৈরি হয়, অনেকগুলো অপরাধ তৈরি হয়, অনেকগুলো পাপ তৈরি হয়। সেই গল্পই আজকের গল্প। আমরা ফিরে আসবো ঠিক রাত 1:05 পর, আমাদের সঙ্গেই থাকবেন। আর আজকের অতিথিকে দেখার জন্য আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুকে, এবিসি রেডিওর ফেসবুক ভেরিফাইড পেজ। এছাড়া যারা ওর সঙ্গে সরাসরি কথা বলতে চান, যোগাযোগ করতে চান, চলে আসতে পারেন আমার পেজে। এখান থেকে আপনারা পুরনো অনুষ্ঠানগুলো ডাউনলোডও করতে পারবেন। আমার পেজটির ঠিকানা হচ্ছে www.facebook.com/kibria.rj। আমি আবারও বলছি www.facebook.com/kibria.rj। পেজটি আছে আরজে কিবরিয়া নামে। লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি এই পেজটির পার্মানেন্ট মেম্বার হয়ে যাবেন।
Royal Tiger Drink presents Jaha Bolibo Shatto Bolibo Recharge Yourself 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীটা তারা গড়বে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ।
FM 89.2।
Royal Tiger Drink presents Jaha Bolibo Shatto Bolibo Recharge Yourself
মিনিট পর সময় রাত 1টা। আমরা আবার শুরু করছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব এবিসি রেডিও FM 89.2। আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে। আজকে আমার সঙ্গে রয়েছে রাজ, তার জীবনের অপ্রিয় সত্য নিয়ে। রাজের কাছে আমি আবারও ফিরছি। জি বলুন, তারপর কি হলো?
তারপর ওই ছেলেটাকে আমরা বিদায় করে দিই, মাস দূর করে মেয়েটাকে রাখি। মেয়েটার বয়স আনুমানিক 16-17 বছর। তো আমরা চারটা ফ্রেন্ড,
আপনারা যখন এই কাজটা করছিলেন মেয়েটার সাথে, মেয়েটার আকুতি কানে পৌঁছায়নি আপনাদের?
হ্যাঁ ভাই, পৌঁছায় তো, পৌঁছাইলে তখন আমার ভিতরে যে বিবেক ছিল, তো ও বলতেছে তুই ঠিক কাজ করতেছিস, মানে মেয়েদের তুই কষ্ট দিতেছিস, এটা তোর ঠিক কাজ হইতেছে।
দিস ইজ দা আলটিমেট ফ্যাক্ট। ওকে বলুন।
তারপর আমরা চারটা ফ্রেন্ড ওই মেয়ের সাথে যা করার তাই করি। তারপর মেয়েটা চলে যায়, চলে যাওয়ার পরে আমরা তো আর জানি না যে মেয়েটার কি হয়েছে। তারপর আমরা দেখি প্রায় 4700 টাকা ছিল মানে ব্যাগটা, আর স্বর্ণ গয়না আর মোবাইল ছিল একটা, মেয়ের একটা ছেলের একটা। তো ওগুলো আমরা বিক্রি করি, বিক্রি করে বলছি দেখ বন্ধু একটা কি সহজ কাজ, দেখ এক দিলে দুই পাখি মূল্য, টাকাও পাইলাম বললাম। তারপর আবার কইলাম যে দোস্ত চল আজকে থেকে হেতালি নেশা আমাকে এটাই দেখি, এই দিকটা বৈশা থাকবো, যাই যাই তারই ধরবো, দুইটা সবকিছু রাখবো। তারপর আমরা এখন প্রতিদিন ওই রাস্তায় বৈশা থাকি, কেউ আসে না কি কিছু পাই কিনা।
এই মেয়ে ছেলেগুলো কোথা থেকে আসতো?
মানে ওটা কি ঢাকা থেকে আসতো বা অনেক বিভিন্ন স্কুল কলেজ থেকে আসতো?
ওখানে কেন আসতো? ওখানে কেন করতে পিকনিক করতে আসতো? কেন আসতো?
শিক্ষা সফরে,
শিক্ষা সফরে আসতো। শিক্ষা সফরে আসা ছেলে মেয়েদেরকে আপনারা ধরতে পারতেন এভাবে?
হ্যাঁ,
হাউ ইজ পসিবল, বিকজ শিক্ষা সফরে আসলে তো স্কুল থেকে আসবে, স্কুল থেকে একটা
কাপলকে বা একজনকে দুজনকে না পেলে তো আপনার পুরো এলাকা তছনছ করে ফেলার কথা।
সেটা তো আমরা জানি না, দেখি যে অনেকে ক্রিকেট খেলতেছে, অনেকে ফুটবল খেলতেছে, অনেকে দল বেঁধে এদিকে যায় ওদিকে যায়, আর যারা প্রেম করে মানে এটা আমাদের ধারণা, যারা প্রেম করে একজন একজনের পছন্দ স্কুলে কিন্তু হয় তো ওরা জঙ্গল
আলাদা হয়ে যায় ওই সময়,
আলাদা হয়ে যায়, তো আলাদা হয়ে গেলে ওদেরকে আমরা ধরতাম ধুইরা যাকে সাথে রেখে দিতাম। বা মেয়ে অনেক পাইছি ভাই, এমনও মেয়ে পাইছি ভাই ক্লাস সিক্স এ পড়ে আছে, মানে এর সাথে যদি আমরা একজনই কিছু করি ও মরে যাবে, তো এই ভাই মানে ওদের কাছে সবকিছু রেখে সাইড দিতাম, যে টাকা পাইতাম ওই টাকাটা নেশা করতাম। এখন ভাই আমি এলাকার ভিতরে এমন একটা নাম হয়ে গেছে যে রাজ, যে কিছু হইলে রাজের অ্যাটাক দিব, মানে কেউ কেউ মারছে ওই জায়গায় আমি দেখতে যে রাজ তুই আয় বিচার কর, বা এমন কিছু রাজনীতিবিদরা কিছু হইলে যে কেউ জায়গা জমি দখল করতে হইব, আমার কইতো যা তুই এক কয়টা পোলাপাইন লইয়া যাবি তোর এক কয় টাকা ডোনেশন দেবো, তো আমি ভাবতাম যে ঠিক আছে টাকা নিলে তো আমি খাইতে পারবো, তো আমার কইতো যে দশটা পোলাপান দিলে কে কইতো যে দশ হাজার দিব, মানে যে কোনো একটা টাকা নেই আমাকে দেখাইতো, তাহলে দেখাইলে পর আমি রাজি হয়ে যেতাম যে আচ্ছা ঠিক আছে যাবো। তো একদিন আমার এলাকায় একটা আছে যে নাম হচ্ছে বাঘের বাজার, মানে আমার এলাকা থেকে অনেক দূরে একটা লোক জমি গন্ডগোল, ওইটা আমাদের এক নেতাকে বলে যে জমিটা যদি আনতে পারে ওর 50-50। তো আমাকে ওই নেতা বললো যে তুই দশটা পোলাপান দিবি তোর আমি দশ হাজার টাকা দিব, আর তোর রেস্টটা যা খরচ এটা আমি বুঝবো। তারপর আমি রাজি হয়ে গেলাম যে আচ্ছা ঠিক আছে যাবো, তো গেলাম ভাইয়া ওই জায়গায় জমি দখল করতে, যা দেখি মানে আমাদের বিপক্ষ যে পার্টি ওরা ওইভাবে তৈরি হয়ে আছে যে আসলি মারব, তো ভাইয়া মারামারি শুরু হয়ে গেল। মারামারি শুরু হয়ে গেল পরে আমিও মারামারি করলাম, পিছন থেকে একটা লোক আইসা আমার মাথায় একটা কুপ মারে, চাইনিজ ক্রলটা একটা কুপ দেয়, এই যে ডাক্তার ভাইয়া এখন আছে, তো কুপ মারলে আমি তখন কিছু কইতে পারি না, আমি ভাবছি যে মাথায় আমাকে বাড়ি দিছে।
পরিবারে না থাকলে ছেলে মেয়েরা শাসনের অভাবে যে কত বড় বখাটে হতে পারে। ওকে বলুন।
তারপর আমাকে এমন বাড়ি দেওয়ার প্রায় পাঁচ মিনিট পর আমি অজ্ঞান হয়ে জায়গায় পড়ে থাকি, পরে আমার যে সময় সেন্স আসে আমি দেখি যে আমি সদর হাসপাতাল ট্রিটমেন্ট করা, আমার ফ্যামিলিতে কেউ জানে না, ফ্যামিলি নেতাকে বলছি মানে আমার জ্ঞান আসার পরে যে আমার ফ্যামিলিতে জানেও না, আমার ফ্যামিলি আমার ফোন দিত, প্রতিদিন ফোন দিলে আমার ফ্যামিলিতে কোনোদিন রাত্রে বাসায় যাইতাম বা যাইতাম না, একটা দুইটায় তিনটায় ওদের একটা ইয়া হয়ে গেছিল, আমি আমার মতো রুমে ঢুকিয়ে খাওয়া দাওয়া করে আবার শুয়ে থাকতাম। তারপর আমি সদর হাসপাতাল থেকে বাসায় গেলাম, তো বাসায় ব্যান্তি আমার জি এলো যত কি এলো, পরে আমি কইলাম যে কাপাসিয়া আমার এক বন্ধুর বাসায় যাই দিলেছিলাম, পরে মোটরসাইকেল তো বেরিয়েছি, তারপর আমার কিছু কয়নি। তারপর আরেকদিন বড় একটা ঘটনা ঘটে, সেটা হলো যে আমাদের এলাকায় শুটিং আসে, তারপর আমরা চারটা বন্ধু ভিতরে ঢুকি, ঢুকার পরে সন্ধ্যাবেলা শুটিং চলতেছে, একটা মেয়ে ফোনে কথা বলতে মানে ইউনিটের মানে শুটিং করতেছে, উনার নাম তো আমি বলতে পারবো না, বা শুটিং করতে আসছে এমন একটা লোক কথা বলতে বলতে একটা জঙ্গলের দিকে এসে পড়ছে, আর মেকআপ ম্যান যে ও পিছন মানে আমি তো জানি না যে এটা মেকআপ ম্যান, একটা ছেলে কথা বলতে বলতে এখানে আসছে, আইসা দেখি যে তারা অবৈধ সম্পর্ক করতেছে, তো আমি দেখে আমার ফ্রেন্ড চারজন চারদিক দিয়ে যায় ওরে ধরছি, ধইরা ওই মায়েরা লয়ে গেছে একদিকে ছেলের একদিকে নিয়া, মানে সবকিছু আলটিমেটলি রাইখা মেয়ের সাথে আমরা শারীরিক সম্পর্ক করলাম কইরা, তারপর হপাই দিয়া যাবো এমন টাইমে এই যে ইউনিটের সব মানে ওই মেয়েরে খুঁজা মানে পুরাটা জঙ্গল লাইটে বোঝা লেগেছে, এখন আমরা কি করবো, যাইতে কোনো রাস্তা নেই। তারপর মেয়েটারে ফালাই দিয়া মেয়েটারে আমি কোলে করে আমার কোলে আসছিলাম, মেয়েটার পরে আমি ফালাই দিয়া দৌড় দিছি, পরে আমার কলারে দৌড়লে মানে শীতের সিজন থাকে তো আমার ব্লেজারটা ছিঁড়া যায়, আমি দৌড় দেওয়ার পরে আমার পকেটে যে আমার মোবাইলটা আছে মোবাইলটা পুড়ে যায়, মোবাইলের উপরে ওয়েল পেপার আমার ছবি দেওয়া, তো পুড়ে যাওয়ার পরে পুরো এলাকায় ঘটনা এটা ঘটে যায় যে এমন কাম হইলো ইউনিটের একটা মায়েরা জঙ্গলে লয়ে গেছে মানে ছেলে পেলেরা। তারপর আমি আন্দা ভয় পাইতেছি যে আমার মোবাইল পড়ে আছে মানে কই পড়ছে ওটা তো আমি কইতে পারবো না, যে আমার মোবাইল পড়ে আছে, যদি মোবাইলটা হাতে জায়গা তাহলে নিশ্চিত ভাববো যে আমি এই কাজটা করছি। তারপর ওখানে আমি অনেক টেনশনে আছি যে আল্লাহ মোবাইলে যদি পাই যেতাম। তারপর ভাইয়া পরের দিন সকালে যাই ওই জঙ্গলটা খুঁজে ফেললাম, পুরাটুক জঙ্গল খুঁজলাম মোবাইলটা আর পাই না, আর এদিক দিয়ে তারাও মোবাইলটা পায়নি, পরে আমি ফোন দিলে ফোনটা বন্ধ দেয়, তারপর একদিন খুঁজলাম পাই নাই, পরের দিন খুঁজলাম পাই নাই, তৃতীয় দিন আমার ফোনটা আমি খুঁজে পাইছি, যেদিন এই কাজটা হইলো ওদের পরের দিনে তারা এনতে শুটিং বাদ দিয়ে চলে গেছে। তারপরে আবার শুক্রবার আসছে, এবার মানে কিসের পিকনিক সেটা বলতে পারবো না, দুইটা মেয়ে একটা পোলা অনেক ভিতরে একটা জঙ্গলে পাইছি, পাওয়ার পরে গিয়ে ধরলাম মানে তারা ভাই বোন ছিল, এটা আমরা জানতাম না যে তারা ভাই বোন, তারা এনে ঘুরতে আসছে, তো আমরা তো ভাবলাম যে অবৈধ কিছু করার জন্য আসছে, ওদের সবকিছু রাখলাম, সবকিছু রাখার পরে যখন আমরা চলে আইমু আঙ্গ এলাকার এক মহিলা আমার দেখে ফেলে যে আমি সবকিছু রাখছি। পরে ওই ছেলেরা অনেক কান্নাকাটি করলো, মানে আইয়া বিচার দিল পার্কে যে আমাদের সবকিছু রেখে দিছি। তারপর আমি তো জানি না মহিলা আমার কাছে, এখন মহিলাই কইতাছে যে তুই যা রাখছস এই কি জানস, তারা যা ভাই বোন আমি না তো জানি না। পরে মহিলা কইতাছে যে আমি কয়ে দেবো, আমি কই যে কাকি ডাকতাম আমি উনারে, কাকি কয়ের নাম কয়ে না আমি কয়ে দেবো। পরে আমি কই আচ্ছা ঠিক আছে, এনে ছেলের মানে টাকা পাইছিলাম কিছু টাকা, আর মেয়ের দুটা কানের দোলা ছিল স্বর্ণের, ওই মহিলার আমি দিয়ে ফেলি যে এগুলো আমি দিয়ে দিছি আপনারা, আপনি আর বললেন না। তারপর মহিলা আর বলে না। তারপর আমার একটা জিদ জাগে, মানে এত কিছু করে আমি খাবারটা রেডি করছি, তুই খাবারটা তুই খেয়ে বলছস, তোর প্রতি আমার কি আছে দেখে দেবো। তো ওই মহিলার একটা মেয়ে আছে শিরিনা নাম, এখন ওই মেয়ে স্কুলে যায়, স্কুলে যাইলে প্রতিদিন মানে আমি ওর পিছনে যাই, যাইয়া মানে বুঝাই যে ওর আমি লাভ করি। তারপর দেখি যে মেয়েরাও আমার ডাকে মানে সাড়া দিব এমন একটা অবস্থা। আর ওই মেয়ের সাথে আর একটা মেয়ে থাকে, এই মেয়েটার নাম লিজা। তো ওই লিজা আমার পছন্দ করতো, এটা আমি আর জানতাম না। তারপর আমি শিরিনার অফার দেওয়ার পরে ওই রাজি হয়ে যায়। আর ওই প্রতি সন্ধ্যাবেলা আমার বাসার পিছনে একটা জায়গা আছে বাঁশবাগান, এই বাঁশবাগানে আমার সাথে দেখা করতে হইতো, এই লিজার সাথে নিয়ে হইতো। লিজা দূরে থাকতো, এমের সাথে আমি কিস করতাম, তো এগুলা লিজার সহ্য হতো না। পরে একদিন হঠাৎ আমি কোথায় জানি আসতেছি, রাস্তায় লিজার সাথে দেখা হয়েছে। লিজা আমার কয় কি রে তুই কি শিরিনার পছন্দ কর, আমি কে হওয়া পছন্দ করি, আমি তোর কি কয় না আমি তোর পছন্দ করি, আমি কই কি কস আমি তো ওইটার পছন্দ করি না, আমি তো একচুয়ালি তোরই পছন্দ করতাম, কিন্তু আমি বলতে সাহস পেতাম না, তুই তোর আব্বুর কাছে বললে দেখ কয় আচ্ছা ঠিক আছে। আরেকদিন আইতেছি, লিজার চারটা পাঁচটা বান্ধবী আসছিল আর আমি একলা আসতেছি বাজার থেকে, রাস্তায় দেখা হয়েছে, মানে কি জানি একটা কথা উঠছিল। তারপর হঠাৎ লিজা বলতেছে যে এ পর্যন্ত কোন ছেলে তার গায়ে টাচ করে না বা কিস করে না। তারপর আমি ওই রাস্তার কেড়ে ওর একটা কিস করি, কিস করে কই দেখ এখন আমি তোর কিস করে ফেলছি, আজকে থেকে তোর লাইফে আমি ফার্স্ট কিস করলাম। তারপর রোজাই দাসের শিরিন আমাকে বলে যে আমাদের আমাদের বাসার পাশেই বাউল জাতীয় উদ্যান, যে সবাই চিনবেন, ওই বাউল জাতীয় উদ্যানে আমি শিরিনারে নিয়ে যেতাম। পরে লিজাও কইতাছে লিজার সাথে থাকবো। তারপর আমি বাউল জাতীয় উদ্যানে ওরে নিয়ে আইসি, নিয়ে আমি আবার অর্ধেক আসি পরে মানে গেটে আসছি পরে আমার একটা ধারণা হইলো, আমি যে দুটা মাইল হয়ে যাবো ভিতরে তো আমার মাইলের টাইগার সবকিছু রেখে দিতে পারে, আমি এই কাজ গুলো করি এখন আমার তো বাড়ি ফেলাইতে পারে। তারপর আমি আচ্ছা না রে যাবো না, আয় একটু ওদিক দিয়ে ঘুরে যায় আমার ফুপুর বাসার দিক দিয়ে, আমার ফুপুর বাসা আবার এই বাউল জাতীয় উদ্যানের একটা এলাকায়, ওদিকে যায় আমি ওদের জঙ্গলে নিয়ে, জঙ্গলে নিয়ে আসলে আমি শিরিনার শারীরিক সম্পর্ক করার অফার করি। তো এই কথা লিজা জানে না। তো পরে ওই আমার মানা করে, আমি দেখো তোমার কাছে তো দিন কিছু চাই নাই, তো ঈদের দিন আমি এই জিনিসটা চাইছি তুমি আমার দিবা না। পরে এটা শুনে ওই রাজি হয়, আচ্ছা ঠিক আছে। শিরিনার যখন এই কাজটা করি, লিজা একটু দূরে থাকে, আমি শিরিনার সাথে এটা করি। পরে শিরিনা আমাকে কইতেছে এখন তো লিজা গিয়া সবকিছু কয়ে দিব, আমি কই ঠিক আছে আমি লিজা। তারপর আমি শিরিনারে কই যে তুমি সামনে যাও, আমি লিজার সাথে একটু কথা বলি, যদি তুমি কি কথা কইবা, আমি কই ওই যে তোমার সাথে আমার কিছু হয়েছে এটা বাসায় না কয়, এই জন্য আমি ওর কিছু কমু কয়েছি, ও তো মাইনা নিয়েছে কিন্তু আমার ভিতরে যে কোন শয়তানি হয়তো আর জানে না। তারপর লিজা আমার জিগা আছে তুমি ওর সাথে কি করছো, লিজা তো আমার পছন্দ করতো, আমি কই ওরে আমি কিছুক্ষণ কথা বুঝাইছি যে দেখো আমি তো তোমার পছন্দ করি না, আমি লিজার পছন্দ করি, তো তুমি আমাকে দুজনের মাঝখানে আসবে না, আমার সত্যি তুমি এই কথা কইছো, আমি কোথাও সত্যি শিরিনারে আমি এই কথা কইছি। করার পরে লিজা আমার জড়াই দোষে জড়াই দেওয়ার পর আমি ওরা জড়াই ধরে কিস করলাম, কিস করার পরে ওরে আমি শারীরিক সম্পর্ক করার অফার করি, তো ও রাজি হয় না। তো এক পর্যায়ে মানে আমার ফার্স্ট আমি কোনো মেয়েরা জোর করে কাপড় খুললাম, মানে ওরে আমি সবকিছু জোর করে, তো আগে ও আমাকে বলতেছে যে আমার কিছু করিস না, তুই আমার ধর্মের বাইরে গেছ, আমি কই সর কোনো কথায় আমার কাম বাঁচবো না আমার। তো আমি পরে এদিক দিয়ে লিজা অনেক কান্নাকানি করতেছে, শিরিনা কই ওই কান দেখে, আমি কই কান দে ওই বলে কুয়ে দিব, এই লিগে একটা থাপ্পড় মারছি দেখে ওই কান্দতেছে। পরে মানে ওরা কিন্তু ক্লোজ দুই বান্ধবী। তারপরে লিজা শিরিনা কইতেছে যা করলি শিরিনা অনেক আমার অনেক মন থাকবো। পরে শিরিনা কইতেছে কি করলাম, কই কিছু না তুই বাসায় যা। পরে বাসায় যাওয়ার পরে একজনে আরেকজনের কাহিনী মানে লিজা শিরিনার কথা কয়ে দিছে যে এটা করছি, আর আমি যে লিজারে শিরিনা দূরে থেকে দেখছে এটা আমি জানি না। তারপরে দুইজনে মানে একজনে তার একজন কয়ে দেখ পুরো এলাকা ছড়াই লেছে আমার কাহিনী যে তারা দুইজনে এটা করছে। তারপর আমি এখন লিজা অবাক শিরিনা অবাক,
যত বেশি শুনছি তত বেশি অবাক হচ্ছি, মানে কোন প্রশ্ন করছি না, স্পিচলেস। এই কারণে যে একটা মানুষ একের পর এক এসব করে যাচ্ছে, কোন শাসন নেই, কোনো কিছু নেই। সামনে তো এই নাম্বারটা আরো বড় হয়েছে তাই না? আপনি যে কাজগুলো করতেন আপনার বাসার কেউ জানতো না?
না,
আপনি তখন পরীক্ষার্থী, এসএসসি পরীক্ষা দিয়ে দিয়েছেন?
পরীক্ষার্থী, কিন্তু আমি পরীক্ষা দেই নাই।
আপনি যতগুলো বললেন এখন পর্যন্ত, কতগুলো মেয়ের সাথে আপনার এই অনৈতিক সম্পর্ক হলো এখন পর্যন্ত?
এখন পর্যন্ত প্রায় ছয়টা সাতটা,
ছয় থেকে সাতটা। আপনার ভিতরে কোনো পাপবত কাজ করতো না? আপনি তো বলতেন আপনি তখন পাঁচ অক্ত নামাজ পড়তেন।
হ্যাঁ, তখন আমি বাদ দিয়ে দিয়েছি, ওই যে আমি বললাম যে সুমনের সাথে শেখায় যে মেয়েদের ভিতরে কি আছে আমি দেখে নেব, মানে মেয়েদের প্রত্যেকটা আকৃষ্টিত আমার জ্বালা গেছিল।
ওকে বলুন। তারপর
আমি একদিন রাজদুপুর বাজারে বসে রয়েছি, আমার ক্লোজ ফ্রেন্ড লেখাপড়া করে হয় ওদের বলে কলেজের এক পোলায় থাপ্পড় মারছে, ওই কেন্দা কেন্দা আমার কাছে কইতাছে যে বন্ধু আমার একটা পোলায় মারছে। আমি কিলিকা মারলো, এমনিতে আমি ওর সামনে কিলিগা দাঁড়াইছি, ইলিগা মনে মারছি। আচ্ছা ঠিক আছে আয়, পরে দেখি ওই পোলা খাড়া রয়েছে, দেখি যে আমাদের এলাকার বড় ভাই। তারপর আমি কইলাম যে ভাই ওরা মারছেন কে, ওই বড় ভাই আমার কইতাছে তুই আমার এই কথা কয়ে সাহস কিলিগা পাইলি, এটা কয়ে আমার একটা থাপ্পড় মারছে। থাপ্পড় মারছে পরে তো আমার মাথা নষ্ট হয়ে গেছে, কিরে বড় ভাই তুই আমার থাপ্পড় মারলি কে? পরে ওই বড় ভাই আমার তুই আমার তুই কইরা কইলি কে? এটা লয়া ওরে আমি অনেক মার দিই, আমার মার দেখে আমার বন্ধু বান্ধব সবগুলো আয় পরে আইয়া ওরে মারে অনেক মারলে উঠা দৌড় দেয়, দৌড় দিলে আমি ওর পিছনে পিছনে দৌড়ে দৌড়ে লোহা কাটে কাজ করে না ভাই লোহা কাটটা, তো একটা লোহা পাইছি প্রায় দুই থেকে তিন হাত ওইটা ধরে আমি পিছনে দৌড়াইতেছি। পরে আমার আরেকটা স্কুল আছে, ওই স্কুলের পিছনে ওই গিয়া পলাইছে, পরে আমি ওটা দেখে ফেলছি, দেখে মানে আমি একটা ওর মাথা একটা বাড়ি নিয়েছি, ওই মাথা না নাড়ায় নিলে ওর কানে লাগে, কানে লাগা ওর কানটা পড়া যায়, কান্দা ঝুলে যায়, ঝুলে গেলে ওই জায়গায় গান হয়ে পড়ে ছিল, এটা আমি আর জানি না। পরে আমি আসা পড়ি, আসার পড়ার পরে ওই ওরে হসপিটাল নিয়ে যায়, বারোটা সিঁড়ি লাগে, সিঁড়ি লাগলে ওর আমার বাসায় মানে এই ফার্স্ট আমার বাসায় কোনো বিচার আইছে যে আমি একজনের মাথা ফেলেছি। তো আমি খাইতেছি, আমার আম্মা আমাকে কইতাছে তুই বলে এই কাজটা করছিস, আমি না আমি কাজটা করি না ওর আমি মানি নেই। পরে মানে অনেক তদন্ত করার পরে আমার আম্মুকে তুই বলে মারস নাই তাইলে ওর মানে ওই আঙ্গন আমি কেস করতে যাবো মানে পোলাটা। পরে আমার মামা একটু রাজনীতি করতো, পরে মামারে আমি কইলাম যে মামা এমন এমন কাহিনি এর পরে আমি ওর মারছি। পরে মামাই আচ্ছা ঠিক আছে কেস করবো, তো আমার এলাকায় থাকে কেস করবো কেমন এটা আমি দেখব। ওরা কিন্তু আবার মানে ওই বড় ভাইরা মানে স্থানীয় না, আমাদের এলাকায় চার পাঁচ বছর হয়েছে সবাই আসছে। তো আমার মামা আব্বুর কাছে গিয়ে কয় যে আমি তো কেডা চিনেন কয় চিনি, কয় ওই যাই মার সেরা তো চিনেন কয় চিনি, কয় কি লাগে আমার জানেন কয় না, কয় আমার বাগিনা লাগে, যদি ওর নামে কেস করেন তাহলে এই এলাকাতে কেমন থাকেন ওটা আমি দেখে দেবো। তারপরে ওই লোকটা আর ভয়ে কেস করে না, পরে আমার আর কোনো ভয় ভীতি নেই, আবার খাইতেছি আগের মতো। ওখান আমার পুরান হয়ে গেছে গা যে আঙ্গ এলাকায় কোন পোলা মাইয়া আইলে আমি ধরে এলাম, ধরে এটা করবো সবকিছু রেখে দেবো, এদিক এক দিলে দুই পাখি মানুষ। তারপর আমি আমাদের এলাকাতে যে পাহারাদার থাকে ওরা গিয়ে কই যায় আজকে তো তোমার রুমে যে আইবো চাবি লাগবো, তুমি রুমের চাবি দিয়ে আমার একটা কল দিবা যে ভাই রুম মানুষ আছে। তারপরে একদিন এক লোক আমাদের এলাকায় ঢুকছে, তো আমি জানি না যে তো রুমে যায় অনেক কাজ করলো। পরে মানে আমার ফোন দিছে যে ভাই রুমে তো লোক আছে, আমি তো জানি না যে ও। পরে আমি ঢুকলাম, ঢুকে আমার বন্ধু বান্ধব মানে ওদিনকে আমি ফার্স্ট আমি আবার ভাইয়া পিস্তল ব্যবহার করতাম, আমি এক নেতা আমাকে দিয়েছিল একটা পিস্তল, ওইটা লোয়া উপরে উঠছি, উপরে লোয়া কোমরতে বাক করছি, বাক করে দরজা ঢুকা দিয়েছি, দরজা খুলে না। তারপর অনেকক্ষণ পরে দরজাটা খুলছে, দরজা খোলার পরে আমি পিস্তলটা বাক করে ওনার একে কান বরাবর ধরি, ধরে কই কি করছো সেই রুমে মানে উনি ভয়ে কাঁপতেছে। পরে উনার আমার উনার কাটিং দেখে আমার মনে হয়েছে যে মানে উনি একটা সরকারি লোক। তারপর মানে আমার ভিতরে ভয় কাজ করে নাই, যেহেতু দেখাই ফেলছি আমার এটা কাজ করতে হইব। তারপর আমি কইছি যে কি আছে এটা বার করেন। তারপরে উনি উনার পরিচয় সরকারি লোক বলে আমার পরিচয় দিল, উনার কার্ডটা আমার দেখালো। আমি কই আপনি যে কার্ডটা দিয়েছেন আমার আরো মজা আইছে, ওই সব কিছু ভিডিও কর মানে আমার ফ্রেন্ডের কইতেছে ওই সব কিছু ভিডিও কর। তারপরে উনার হাতে সব কিছু ভিডিও করলো, উনার সাথে একটা মেয়ে। পরে আমি কইলাম ভিডিও করছি কি অ্যাঙ্কেল জানেন কই কিলিগা? আমি কই নেক্সট টাইম যদি আপনি আমার কোন ষড়যন্ত্র করতে চান এই ভিডিওটা আমি দেখা দেবো, আপনি কেমনে সরকারি চাকরি করেন আমি দেখিয়ে দেবো, আপনার এই অনেক কাজটা যদি আপনার উপরের লেভেলের লোকরা পায় তাহলে তো কেমন কাজ করতে পারে চাকরি পাবেন ওটা তো জানি। পরে ওই মহিলারা জিজ্ঞাসা যে আপনি উনার সাথে কিলিগে আসলেন, মহিলা বলে মহিলার স্বামীও মানে সরকারি লোক, উনি এখন মিশনে আছে যার কারণে উনার সাথে আসছে মানে সরকারি লোকের সাথে এই কাজটা করতে আসছে। তারপর উনাকে মানে সবকিছু রাইকা, তারপর আমি একটা কথা বলি যে আজকে থেকে তুই আমাকে প্রতি মাসে 10,000 টাকা দিবি। ওই লোকটাকে বলি সরকারি লোকটাকে ভাই আমি তো বেতন দিতে 12,000 টাকা, আপনার যদি আমি 10,000 টাকা দিয়ে ফেলি তাহলে আমি কেমন চলবো? আমি কই দেখ যদি এটা না দেশ তোর চাকরি কেমন করছে এটা কিন্তু আমি দেখিয়ে দিবো, ভালো করে কইতেছিস দিয়ে দিবি। পরে কয় ভাই এত টাকা দিতে পারবো না, আমি কত টাকা দিতে পারবি? কয় প্রতি মাসে আমি 5,000 টাকা আপনার দিতে পারবো। আমি কই আচ্ছা ঠিক আছে 5,000 টাকায় আমার এনা। পরে আমি মহিলা এখন গেছি যে আন্টি এখন যদি আপনার কাহিনীটা সারি ফেসবুকে সারি। পরে আন্টি আমার পায়ে দোষী তুমি আমার ছেলের সমান, তুমি আমার সেরা দাও। আমি কই সেরা দেবো ঠিক আছে, আপনার হাজবেন্ড তো মিশনে থাকে সরকারি, আপনার লোক আপনার তো অনেক মালদার লোক, তো আমার প্রতি মাসে কিছু পাত্তি দিতে হইব কয় টাকা? আমি কই তোমার প্রতি মাসে 20,000 টাকা দোষী। কয় বাবা 20,000 টাকা কই পাবো? তো উনি কত কইছে? আমি কই 5,000 টাকা হয়েছে। কয় ঠিক আছে আমি প্রতি মাসে 5,000 টাকা দেবো। আমি কই আচ্ছা ঠিক আছে। পরে এই সবকিছু ভিডিও করে ওনাদের সেরা দিলাম আর সবকিছু রেখে দিলাম, ওনার সাথে আমি আর কোনো কিছু করি নাই মানে খারাপ কোনো কাজ করি নাই। পরের মাসে দুজনের কন্ট্যাক্ট নাম্বার আমি রাখছি, তারপর আমার এক ফ্রেন্ডের পাঠাইছি দেখ বাড়িঘর কই দেখে, বাড়িঘর দেখেছে প্রতি মাসে উনি আমাকে 5,000 টাকা দিত, উনি আর মহিলা 5,000 টাকা দিত পুরুষে। তো 5,000 টাকাটা আমার আমি ভরপুর খাইতে পারি প্রতি মানে মাস হইলে যে আমি ভরপুর খাই, ওনার আমার বন্ধু বান্ধবের একটা ইয়ে হয়ে গেল যে ওই প্রতিদিন ভরপুর খায় ওই টাকা পাই কই, তারপরে কেমনা জানি ওই মানে আমার ফ্রেন্ডরা এই পাইলেছে, আমি কোথায় টাকা পাই ওই লিঙ্কটা পাইলেছে। তারপরে মানে আমার যে ফোনে ভিডিওটা ছিল ওই ফোনটা একদিন আমার এক ফ্রেন্ডে জানে যে এক কাম করে আমি টাকা খাই, পরে ওই ভিডিওটা নিয়ে মানে আমার একদিন বলে যে বন্ধু দেশি তোর ফোনের দ্বারা কিছু গেমস নেই মানে অ্যাপ নেওয়ার কথা আমার হাতে নিল ইয়াডি মোবাইলটা নিল, নিয়ে ভিডিওটা আমার মোবাইলে নিয়ে কাটতে দিছে, কাটতে দিয়ে কয় যা বন্ধু যা চলে যা। পরে বাসায় যে আমি ফোন দিলাম বলে যে বন্ধু আয় খাইতে যাম, কয় খাইতে যাবি, কইতেছে তুই খাইতে পারবি না আমি খাইব, আমি তুই খাইতে পারবি না আমি খাইব মানে কয় দেখতো তোর মোবাইল ভিডিও আছে নাকি, আমি দিয়ে আমার মোবাইলে কোনো ভিডিও নেই। পরে আমি কই ভিডিও কই, কয় যে ভিডিও তো আমার মোবাইলে, আমি কই আমি বন্ধু এত কষ্ট করে কিছু করলাম আমি খামো বলে তুই খাবি কে, কয় যে এতদিন আমার দেখা দেখা খাইতি আমি পিছনে ঘুরতাম আমার খাওয়াইতি না এখন থেকে আমি খামো, আমি কে আছে ঠিক আছে দেখুন তুই কেমনে খাস। তারপর ভাইয়া আমি ওরা দাওয়াত করছি বন্ধু আমার বোনের মিতা তো আমার বোনের জন্মদিন তুই আয়, পরে ভাই আইলে আমি ওর ভরপুর গাঁজা খাওয়াই, গাঁজা খাওয়ায় আমাদের এলাকায় একটা স্পট আছে কারণ হয়েছে যে ওই তো আমার মানে এত কষ্ট করে আমি এটা করলাম যে আমি ওর কাছে দেখায় প্রতি মাসে টাকা খামো, ওই দেখায় টাকা খাইবো এটা আমার চলবো না, এজন্য আমি মেডালি।
যাদের ভিডিও আপনি করেছেন তাদের তো আপনি তাদের নাম্বার গুলো তো আপনার কাছ থেকে নেয় নাই,
তাহলে ও মানে একটা লিঙ্ক পেয়ে ফেলছে যে আমি করতে কি করি মানে ওই কাহিনীটা জানিয়ে ফেলছে।
আচ্ছা তো জানার পরে সে কি করতে পারে, আপনার মতো তো তার কাছে পিস্তল নাই, সে তো ভয় দেখাতে পারবে না, আপনার মতো সে পলিটিক্স করে না, তো
তো ও মানে আমার বলতেছে যে আমার এখন থেকে ওই মানে ওই ডোনেশনটা ওই খাইবো আমার আর দিব না।
তো ও কি খাওয়ার শক্তি ছিল, আদৌ খাওয়ার শক্তি ছিল আপনার এই সিস্টেম?
হ্যাঁ খাওয়ার শক্তি ছিল।
কিভাবে ছিল?
যেহেতু ও আমার পর্যায়ে ছিল মানে আমি আর ও একসাথে বড় হয়েছি একসাথে সব মানে আমার ক্ষমতা যত ওর ক্ষমতা তেমনি।
তো আপনি তাকে মেরে ফেলবেন এর জন্য?
মেরে ফেলছি মানে আমার খাইতে হইব।
বিশ্বাস অবিশ্বাস ব্যাপারটা আসলে আপনাদের প্রিয় শ্রোতা, কিন্তু একটা বিষয় সত্য যে মানে এখানে অস্বীকার করার কোন উপায় নেই, যারা হত্যা করে তাদের কাছে ব্যাপারগুলো আসলে এরকমই মানে মুড়ি চানাচুরের মতো একেবারে যাকে বলে। কিভাবে করলেন ঘটনাটা আমি একটু বিস্তারিত জানতে
চাই। ঘটনাটা হলো যে আমরা ওই যে চারজন বন্ধু ছিলাম যারা একসাথে, ওরা আর মানে আমরা,
ছেলেটার নাম কি?
ছেলেটার নাম মারুফ।
মারুফ ওকে।
তারপর
আমরা নামগুলো বলবেন না আপনি। আচ্ছা ঠিক আছে, আপনি ছিলেন, আপনার সঙ্গে আর তিনজন ছিল, ওকে কিভাবে কিভাবে নিয়ে গেলেন?
ওরে আমি বলছি যে আমার বোনের জন্মদিন তুই আস তোরে খাওয়াম, এই কথা করে নিয়েছি, নিয়ে পরে ঠিকই খাওয়াইছি, খাওয়ায় পরে মানে গাঁজা খাওয়াইছি, অতিরিক্ত গাঁজা খাওয়ার পরে মানে অন্যরকম হয়ে গেছে সেন্স আর মানে গাঁজা খাওয়া লোক যেমন হয়।
তারপর
তারপর আমি গুলি করে মেরে ফেলি।
বাকি তিনজন তো সবাই জানতো?
হ্যাঁ আমার ফ্রেন্ড মানে ওরা তো কাহিনী হয়েছে যে আমরা চারজন পড়ি যে টাকাতে খাইতে পারবো।
এই যে জিনিসটা আপনি করলেন ওর পরিবার সম্পর্কে আপনি জানতেন?
হ্যাঁ ওর পরিবার আমার যাতায়াত ছিল কিন্তু কেউ তো জানবো না যে আমি মারছি।
এই মারার পরে লাস্টটা কি হয়?
লাস্টটা একটা ওই টুডার ভিতরে বড় একটা কুয়া আছে, ওই কুয়ের ভিতরে ফেলাই দিয়ে এটার উপর মাটি চাপা দিয়ে তুই।
তারপর
তারপর আর কেউ এই কাহিনী কেউ জানি না, ও মানে ওই
ওর ফ্যামিলি কি জানে?
ওর ফ্যামিলি জানে যে ওই কই জানি গেছে, যাওয়ার পরে আর আসেনি।
এখন পর্যন্ত ভাবি আছে ওর ফ্যামিলিতে কার কার আছে?
ওর ফ্যামিলিতে ওর দুই ভাই এক বোন আছে আর ওর বাপ আছে মা আছে।
আমরা আরেকটা বিরতি নিতে চাই প্রিয় শ্রোতা, আমরা এই পর্যায়ে একটা SMS পোলও দিতে চাই আপনাদের কাছে। আপনারা কি মনে করছেন ও এতক্ষণ ধরে যা বলছে তা কতটুকু বিশ্বাসযোগ্য? সি আমাদের চারপাশে আসলে এসব ঘটনা এতটা অগোচরে ঘটে যেটা আমাদের সত্যি সত্যি বিশ্বাস করতে অনেক অনেক কষ্ট হয়। আমরা পত্রিকার পাতা খুললেই যেসব হত্যাকাণ্ড দেখি সেখানে প্রতিনিয়ত আমাদের এক ধরনের অভ্যস্ততা গড়ে উঠেছে, কিন্তু রেডিওতে এসে কোন একজন খুনি যখন অবলীলায় বলেন যে এই কারণকে কেন্দ্র করে আমি একজন মানুষকে গুলি করে মেলে ফেলেছি, তখন সেটা বিশ্বাস করতে আমাদের জায়গা থেকে অনেক অনেক বেশি পরিমাণে প্রশ্ন চলে আসে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে একজন খুনি কিভাবে মানে একজন মানুষ যেখানে প্রশংসা পাওয়ার কোনো সুযোগ নেই, একজন মানুষ যেখানে সম্মান পাওয়ার কোনো সুযোগ নেই এবং রেডিওতে হয়তো সে ছদ্মনামেই বলছে নিজেকে, তাহলে সে কেন এত বড় একটা মানে দায়ভার শুধু মিথ্যা বলে নিজের উপর নিতে চাইবে, তাই না? যে সে খুন করেনি কিন্তু সে নিজেকে খুনি বানাচ্ছে এখানে এসে। এই প্রশ্নের জায়গাটিতে গেলে আমরা একটা সহজ উত্তর পাই, সেটা হচ্ছে এটা আদৌ সম্ভব নয়, কারণ কোনো মানুষ যদি খুন না করেন তিনি এসে এখানে কোনোভাবেই খুনি হতে চাইবেন না। যাই হোক, তারপরও বিশ্বাসযোগ্যতার ব্যাপারটি সম্পূর্ণরূপেই আপনার হাতে। আপনি যদি মনে করেন যা বলছে তা বিলিভ করার মতো তাহলে আপনি লিখবেন ইয়েস, আপনি যদি মনে করেন যে না ও যা বলছে তা বিশ্বাস করার মতো না তাহলে আপনি লিখবেন নো। এবং ঝটপট পাঠিয়ে দিতে হবে 2221 এই নম্বরে, 2221 নম্বরে। আমি আবারও বলছি, এস এম এস করার নিয়ম হচ্ছে প্রথমে লিখতে হবে ABC, যেটা আমাদের স্টেশনের নাম, তারপর স্পেস দিয়ে ইয়েস অথবা নো, এরপর পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। এখানে সবাইকে একটু নোট করতে চাই, যদি নো পার্সেন্টেজ কোনোভাবে 51% হয়ে যায়, 50 ভাগের এক ভাগও বেশি হয়, তাহলে কিন্তু ওর বলার শক্তি হারিয়ে ফেলবে। আমরা ফিরে আসবো ঠিক 4 মিনিট পর, আর ওকে যদি আপনারা দেখতে চান চলে আসতে পারেন আমার ফেসবুক পেজে www.facebook.com/kibria.rj, KEBRIA.RJ পেজটি আছে RJ কিবরিয়া নামে। অ্যান্ড লাইক দিতে ভুল করবেন না, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি আমাদের অন্যান্য অনুষ্ঠানগুলোরও মেম্বার হয়ে যাবেন।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ব বাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীটা তারা গড়বে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ। টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
চার মিনিট পর আরো একবার ওয়েলকাম করছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিবতে। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং এস এম এস পোলের মুখোমুখি হয়েছেন লাখো শ্রোতা। সবাইকে বলছি ভোট করার জন্য, কারণ আপনার ভোটের উপর ডিপেন্ড করছে আজকের এই রাজের বলার ক্ষমতা এখানে শেষ হয়ে যাবে নাকি হবে না। আমরা একটু পরে আবারও ফিরতে চাই, আমরা রাজকে আরেকটু বলার সুযোগ দেব, তারপর আমরা ভোটের রেজাল্টটা জানাবো। হ্যাঁ রাজ বলুন, তারপর
তারপর ওকে আমি মেরে ফেলি, পরে একটা কুয়া ছিল গর্ত, ওই গর্ততে ফেলে মাটি চাপা দিয়ে থুই। কেউ আর বুঝতে পারে না, আজও পর্যন্ত এটা জানে না। ওর বাসা থেকে আমাকে ফোন দেয় যে রাজ তোর কাছে কি ওই আসছিল, আমি কই। ওর সাথে তো আমার প্রায় 2-3 দিন ধরে কোনো দেখাই হয় না। তারপর এই ব্যাপারটা এইভাবে ধামাচাপ হয়ে যায়, ওর বাপ মা জানে যে কোথায় গেছে বা এখন ফিরে নেই। এটা নিয়ে ওর বাসা অনেক কান্নাকাটি করে, কিন্তু জীবিত আছে না মরে গেছে ওর ফ্যামিলি আজও পর্যন্ত জানে না। তো আমার পাশে আমার এক চাচাতো বোন আছে, মানে আমার থেকে প্রায় 2 বছরের ছোট। ওর সাথে আমার মানে একটা ফ্রেন্ডলি একটা সম্পর্ক আগে থেকে ছিল। একদিন আমার বাসায় আমার আম্মু তারা সবাই নানু বাসায় চলে গেছে, পরে আমার বাসায় আসছে। আমার বাসায় ডিভিডি প্লেয়ার ছিল, ডিভিডি প্লেয়ারে আমি কিছু বাজে পিকচার ওরা দেখাই, বাজে পিকচার দেখাইলি।
এটা কাকে করছিলেন আপনি? কাকে দেখাচ্ছিলেন?
চাচাতো বোন।
আপন চাচাতো বোনকে?
তারপর ও দেখে দেখে মানে ও আমাকে বলে যে তোমাদের তো আগে এত ভালো জানতাম, তুমি এত খারাপ। আমি কই খারাপের দেখছো কি এখন দেখবি। তারপর আমার রুমের দরজা আমি বন্ধ করে ফেলি, রুমের দরজা বন্ধ করে ওর সাথে আমি জোর জবরদস্তি করে শারীরিক সম্পর্কটা করি। পরে মানে ও আর কেউ কিছু জানে না। পরে আমি মানে ভয় পাইছিলাম যে কেউ কিছু জানাই দিলে তো আমার মুখোশটা খুলে যাইব। তারপর মানে ও ক্লাস 8-এ পড়তো, 8-এ পড়ার সময় মানে আমার এক ফ্রেন্ডের ও পছন্দ করতো, ওইটা আমি জানি না। আমার ফ্রেন্ড ফ্রেন্ডে আমার কিছু বলে নাই যে আমার ফ্রেন্ড পছন্দ করে। তো হঠাৎ একদিন ওই ছেলের সাথে পালায় যায়। তো পালায় যায় এই ব্যাপারটা কিন্তু আমি জানি না যে ওই ছেলের সাথে পালায় গেছে। তো আমার বাসার থেকে আমার চাপ দিতেছে, মানে ওই কাকে কইতেছে যে তোমার আপন বোন যেটা ছিল তোমার চাচাতো বোন তো এটাই, তুমি কি তোমার বোনের পালায় যাইতে সাহায্য করছো? তোমার ফ্রেন্ডে বলে ওইটা বলো তোমার বন্ধু ছিল? আমি আমি কই না কাকে, আমি তো কিচ্ছু জানি না। পরে ওরা বিশ্বাস করে না যে আমি কিছু জানি না। ওটা নিয়ে আমার অনেক গিয়ে ক্ষেপ্ত হলো সবাই, আমার আমার বাসার সবাই। পরে আমি আমার আম্মার ভালো করে বুঝাইছি যে আম্মা এটা তো মিথ্যা কথা, আমি আর কিছু জানি না। পরে আমার আম্মা বিশ্বাস করছে, মানে আমার কাকা আমার নামে কেস দিব, কেস দিব ভালো কথা। তো আমি কাকা কেসটা তো দিবেন, কিন্তু একটু জানা শুনে দিয়ে আমি কিন্তু এই কাজটা করি নাই। পরে ঠিক আছে, আমার কাকা কেস দিল আমার নামে। কেস দেওয়ার পর যেদিনকে ভয় নাইল, ওই দিনকে আমি মানে একদিন ইয়ে মানে এই যে যাচাই করতে না, পরে যাচাই করার হলে গাইছে আর পরে শুনলাম যে আমার নামে কেস হয়েছে। পরে আমি আসার পর বাড়িতে আসার পরে কইল যে পুলিশ এসেছিল, নোটিশ দিয়ে গেল তোর নামে উল্লেখ কেস হয়েছে। এটা শোনার লগে লগে আমার বাসায় একটা লাঠি আছিল, আমার বিছানা সব তলে সবসময় লাঠি থাকতো, ওইটা নিয়ে আমি চাচার সামনে গেছি। চাচা আপনি এত ভালো করে কইলাম যে আমি কিছু জানি না, আপনি আন্তাজ আপনার মায়ের দোষ আমার গাড়ি তুলে দিলেন, এটা কয়ে চাচার অনেক মায়ের দোষ করলাম। কিছুদিন পরে ক্যামেরা খবর পাইল যে পোলার বাড়ি রংপুর, রংপুর আমার চাচাতো বোন আছে। পরে উই আনতে ওরে প্রায় 15 দিন পরে ওরা ওই জায়গাতে নিয়ে নিয়ে যায়। পরে জিয়া যে রাজি কি তোরে পালাইতে সাহায্য করছিল, পরে কয়ে না রাজু তো আমার কোন সাহায্য করে। পরে আমার চাচা আমার আমার কাছে কইতেছে যে ভাবি যা হয়েছে ভুল হয়েছে, রাজের কয়েন যে আমি ওর নামে কিছু তুলে ফেলবো। পরে আমার আম্মা কইলো আচ্ছা ঠিক আছে তুলে ফেললো, তো ভালো কথা তুলে ফেললো। তো আমি আবার আগের মতো মানে সব আমার তো সবকিছু কোনো সময় অফ হইতেছে, আমি খাইতেছি প্রতিনিয়ত খাইতেছি। তারপর আমার এক ভাইয়া বিজাস চলে যায়, ওই ভাবি দেখতে অনেক সুন্দর, আমার ভাবির প্রতি একটা লোভ আসে যে ভাবির সাথে আমি করবো। তো ভাবির সাথে আমি অনেক মিশে গেলাম, দেখালাম যে আমি ভালো, ভাবি আমার সাথে অনেক মিশলো, ভাবির সাথে আমার অনেক খারাপ কথা হয়, ভাবি আমার খারাপ কথা বলে আমি বলি। তারপরে একদিন এক কথা দুই কথাই নিয়ে ভাবি আমার জানি কি বলছিল, আমি কই আচ্ছা তাহলে পারি। তারপরে ভাবির সাথে আমার শারীরিক সম্পর্ক হইল। এমন কিছুদিন ভাবির সাথে যে আমি প্রতিদিন যাতায়াত করি, এরা মানে আমার যেটা চোখে খারাপ লাগে যে ওই আরেকে, পরে এক দুই দিন করে মানে যেটা আমার না করলো যে আমার বাসায় আর আইস না, পরে আমি আর ওদের বাসায় ছেড়ে দিলাম, ওর বাসায় আর যাই নাই। তারপর ওই আমার ওই জেডার এক মাইয়া বড় আপা ওই ওনার স্বামী বিদেশ থাকে, ওনারে ওনার আপন ভাগিনায় প্রপোজ করে যে খারাপ কিছু করার, উনি রাজি হয় না। রাজি না হওয়ার পরে উনি ওই ছেলের মাইর দিব, মানে আমার কয়ে যে রাজ তুই ওই ছেলের মাইর দিবি তোর আমি এতগুলো টাকা দিব। আমি কয়ে আচ্ছা ঠিক আছে তুমি ওই ছেলের এই জায়গায় নিয়েও আমি মাইর দিব। পরে ওই ছেলের কয়ে যে আচ্ছা ঠিক আছে তুমি যে আমার কইস ওইটা আমি করবো চলো। পরে পোলা জঙ্গলে তো আমার আপায় আগে সবকিছু করে দিছে যে এমনি সবকিছু, তো জঙ্গলে গেছে ওই পোলা কি করছে আরেকটা পোলার লোক লিয়ে লিছে। পরে গিয়া দিই যে জঙ্গলে আপায় ঢুকছে, ঢুকে তো চিলা ফলা শুরু করেছে কেরা আসো বাঁচাও আমার মেডেল লিল। পরে আমরা আগে তো 4-5 জন আমরা বন্ধু বান্ধব বাকি আসছিলাম, রেডি আসছিলাম, যাইয়া ওই যে দৌড়ি দৌড়া ওই পোলাকে অনেক মার দিয়ে আমার মোবাইল আসছিল দুটা, মোবাইল রেখে দিই আর আমি পিছন থেকে যাইয়া ওই একটা পোলারে খুর্দা গাড়ির নিচে একটা পুষ মারি, অনেক রক্ত পরে তো আমি জানি না যে পোলাটা কি হয়েছে। এটা দেখে আমার ফ্রেন্ড অনেক ভয় পায় যায়, এমন ভাবে ভাইয়া রক্ত পড়তেছে মানে গরু কাটলে যেভাবে রক্ত পড়ে না রক্ত পড়তেছে। তারপর আমি ওই জায়গাতে পালায় পড়ি, দূর পেরায় পড়ার পরে ওই পোলার কি হয়েছে আমি আজ পর্যন্ত জানি না, আমার ওই ভয় আমি ওই আসপন্দ বোনের সামনে জেনে কথাও কই না। তারপর আমাদের এলাকায় একদিন আমি দুপুরে নেশা করে এলাকার ভিতরে তেঁতুল গাছে বসে রয়েছি, বসে তেঁতুল খেতেছি, আমার এক ফ্রেন্ড মাসুদ ফ্রেন্ড ওই আমার ফোন দিল, ফোন দা কইতেছে বন্ধু আমার তো এলাকায় মারতেছে কেডা মারতেছে ন্যাশনাল পার্কে কিছু পোলা পাই না সেই ডিয়াঙ্গ এলাকায় বলে কিছু সেন্টিগ্রেট করছে। করার পর আমার বন্ধু বাধা দিছে, পরে কয়ে যা তোর পকেটে লয়ে যাবো তুই আঙ্গ চিনস। পরে আমার ফোন দিল যে বন্ধু কই আসো স্যার, পরে আমি গেলাম যাই দেখি যে ওরা 10-12 জন আর আমরা রয়েছি 2 জন। পরে আমি আমার ফ্রেন্ড সব ফোন দিয়া উদির বেদমসে মার দিয়ে মারলে একটার হাত ভেঙে দেয়, যার হাত ভেঙে ওই আবার আমাদের থানা যে থানা এসপি সৌরভ ভাই, তো ওই সৌরভ ভাই বড় ভাইয়ের ফোন দিয়ে এসপি ফোন দেয় আইনা আমার ধরাই নিতে। পরে পুলিশ আই রাত্রে পুলিশ আইলে পরে আমি মামারে ফোন দিলাম, মামা এমন এমন কাহিনী। মামা এলো আইয়া কয় কালে ধরে নিতে আইসেন এটা আমার বাইক না, এরা কয়া মানে পুলিশের লগে কি একটা সম্পর্ক একটা ডিল করছে যে তোমার এত টাকা দেবো তুমি যাবা। পরে গেছে গা আমার ধরে নেই নাই। তো তারপর আরেকদিন আমার এক বড় ভাই পরীক্ষা ইউসিসি পরীক্ষা দিতে শ্রীপুর যায়, শ্রীপুর যাইলে একটা মায়ের পছন্দ হয়, এই মায়ের অফার করে, অফার করলে মায়ের ফোন নাম্বার দেয় কিন্তু অফারে রাজি হয় না। পরে আমার ভাই অনেকদিন ওর সাথে কথা বলে আর রাজি করতে পারে না। পরে একদিন আমার ভাই আমার শেয়ার করলো মানে আমার খালাতো ভাই ব্যাপারটা শেয়ার করলো যে ভাই এমন এমন কাহিনী মাইয়া ওই তো আমার পটাই আইতেছে না, পটাইতে পারতেছি না আমি। আমি কই আচ্ছা আমি পটাই দিব কি দিবা কও, তোমার সময় নেই এর ভিতরে আমি সবকিছু করে এলাম মায়ের, এক মাসে তুই ফোনে কথা কবি যাবি যাতায়াত খরচ সব খরচ আমি দিব, যদি পটাইতে পারো স্যার না পটাইতে বললে আমি কই আমি না পটাইতে বললে তো আমার টাকা যা তুই গেছে গেছেই আর নাইলে তুমি যা চাও আমি তাই দিব।
ওকে এখানে আপনাকে আমরা একটু থামাবো, আমরা SMS পোলের রেজাল্ট এই মুহূর্তে আমাদের হাতে চলে এসেছে, আমরা কম্পিউটারের কাছ থেকে জানবো SMS পোলের রেজাল্ট।
Yes, 67%. No, 20%. No comments, 13%.
Okay, আমরা কম্পিউটারের কাছ থেকে জানলাম 67% হচ্ছে yes, 20% হচ্ছে no, এবং বাকিটুকু হচ্ছে no comments. Good luck, আমরা আরেকটু আগাতে চাই। হ্যাঁ, তারপর
আমার ভাইয়া আমার নাম্বারটা দিল, নাম্বারটা দিলে মায়ের সাথে আমার কথা হয়। আমি তো তখন লেখাপড়া করি না, মায়ের ক্লাস 10 পড়ে পরীক্ষার্থী। তারপর দেখি যে আমার সম্ভব হয়েছে যে চলে, তারপর আমি মায়ের সাথে অনেক কথা বলি অনেক মিষ্টি সুরে, মানে মেয়ে আমার পরিচয় জিজ্ঞাসা আমি কইলাম যে আমি পিকেএসপি একজন ক্রিকেটার, পিকেএসপি অনূর্ধ্ব-16 খেলি, মানে মায়া আমার প্রতি দেখি যে একটু আকর্ষণ হয়ে গেছে মানে এইসব করার পরে যে অনূর্ধ্ব-16 খেলে। তারপর মায়া আমার ফোন দিলাম, মায়ের সাথে বেশি কথা কই না, মানে আমি কই যে আমার প্র্যাকটিস আছে এসে মানে একটু বিজি দেখায়, বিজি দেখালে দিই মায়া আমার প্রতি একটু উইক হয়ে গেল, উইক হয়ে গেলে পরে আমি মায়া আমার প্রপোজ করে যে আমি তো তোমার পছন্দ করি। এটা ভাইয়া প্রায় ২০ দিনের মানে এক মাসের টাইম নিছি বাইরে আনতে, এটা প্রায় ২০ দিন পরে মায়া আমার প্রপোজ করলো যে আমার পছন্দ হয়ে। পরে আমি কইলাম যে আমি তো আপনার দেখি নাই, আর মায়ের সাথে আমার সম্পর্ক হয়েছিল, ভাইয়া যখন আমার মায়ের নাম্বারটা দিয়েছিল আমি বুদ্ধি করে মায়ের ফোনে ১০০ টাকাকে পাঠাই দিই, ১০০ টাকা পাঠাই দিয়ে পরে মায়ের কই যে আপু আপনার নাম্বার তো আমার ভুলে ১০০ টাকা চলে গেছে, তো ১০০ টাকাটা যদি ব্যাক করতাম তাহলে একটু ভালো হইতো। পরে মায়ের কয়ে যে ভাই আমি তো এখন বাসায় বিকেলে পাঠাই দিব, বিকেলের মায়ের টাকা পাঠায় না, ওরা টাকা না পাঠাইলে আমি কই যে আপু আপনার বয়সটা তো অনেক সুন্দর, তো মায়ের কয়ে দেখেন চাপা মেরেন না, আমি কিনা চাপা না আপনার বয়সটা অনেক সুন্দর। পরে আমি আপনার কি আমি ফ্রেন্ড হতে পারি? পরে মায়ের কয়ে আচ্ছা ফ্রেন্ড হলে তো কোনো সমস্যা নেই ফ্রেন্ড হন। এই নিয়ে কিন্তু মায়ের সাথে আমার কথা বলা শুরু হয়েছে মানে ১০০ টাকা দিয়ে। তারপর ২০ দিন পরে মায়ের যখন আমাকে অফার করে পরে আমি বাইরে রেকর্ডিং করে সবকিছু মানে দেখ ভাই মনে মনে হয়েছে। পরে কথা এলে আন পারলে পরে মায়ের বাসা শ্রীপুর, আমি শ্রীপুর তে ভবানীপুর উইজ আবাস মায়ের লই এলাম। মায়ের আইনা মানে আমি অনেক হ্যান্ডসাম অনেক স্টাইলিশ ভাবে ওই দিনকে গেলাম, মানে কোন মায়ের সাথে সামনে আমি এমন ভাবে যাই নাই, ওই মায়ের সামনে আমি গেলাম। মায়ের নাম ছিল তিনা, তিনা আমার দেখে আমি মুগ্ধ হয়ে গেছে যে তুমি তো দেখতে অনেক সুন্দর। আমি কই চাপা মানো না আমি দেখতে অনেক কালো, সারাদিন ক্রিকেট খেলি রোদের ভিতরে, তেমনা চেহারা কি হাল কয় না সত্যি তুমি অনেক দেখতে অনেক সুন্দর। পর মায়ের সাথে আমার ওই দিনকে মানে আমি নিজের ইচ্ছাতে মায়ের যখন বলছি যে আমি তোমার সাথে শারীরিক সম্পর্ক করবো, মায়া ভাই একদম মানে অন্য সব মায়া একবার হলে বাধা দিয়েছে, মায়ের কোনো বাধা দেয় না আমার সাথে। পরে মেয়ের আইসা বললাম আইসা মেয়ের রিস্কা করে দিয়ে পাড়াই দিলাম, আমার তো রিস্কা বাবাই আই দোপন তো মেয়ের লোক আর কোনো যোগাযোগ নেই সি মেয়েরা চেঞ্জ। পরে ভাই আমার কলেজ এলাম আমার ১০০ টাকা গেছে ফোনে আর ১০০ টাকা দেখা করতে গিয়ে খরচ করছি আমার দাও। পরে ভাইয়ের দ্বিগুণটাই আমার দিয়ে দিচ্ছে। পরে ওই ভাইয়ের লোক আমার অনেক ভালো সম্পর্ক হয়ে যায়। পরে দেখতেছি যে আমি আর কোনো ভাবে ইয়ে খাইতে পারতেছি না মানে ইয়া বার খাইতে পারতেছি না, অনেক বুদ্ধি লাগে আমার। পরে আমি ফেসবুকে একটা মেয়ে আইডি খুললাম, কোন পোলাটা দেখতে একটু সুন্দর স্মার্টলি মানে টাকা পয়সা আছে ওই পোলা অ্যাকসেপ্ট করি, অ্যাকসেপ্ট করলে মেসেজ রিপ্লাই দিই। পরে আমার কাছে যখন নাম্বার চাই ফোন নাম্বার চাই আমি ওই যে বলছিলাম না আমি রিন্তা একটা মেয়ে কাহিনী করছি পরে আইব রিন্তা কাহিনী, ওই রিন্তারে দিয়া রিন্তার নাম্বারটা দিয়ে দিব। পরে রিন্তার লোক আমার কন্টাক্ট করে যে আমি পোলা আনিয়ে দিব, তুমি খালি জাস্ট কথা কইবা আর কইবা যে এনে আইতে, এর ভিতরে সবকিছু আমি করবো জাস্ট তুমি খালি ফোনে কথা কইবা। পরে কাছে ঠিক আছে। পরে রিন্তার লোক আমার একটা ইয়ে হয় যে আইব সব ৫০-৫০ মানে আমি মেসেজ চ্যাট করি মেসেজ চ্যাট করি রিন্তায় মানে ফোনে কথা বলে, ফোনে কথা কইয়া মানে পোলা আনতাম আইনে ভাইয়া সবকিছু রাইখা মাইর দূর করে পাঠাই দিতাম। তারপরে ওই যে সুমনার একটা স্যার ভাইয়া মনে আছে যে সুমনের সাথে কিছু হয়েছিল সম্পর্ক
স্কুলে,
স্কুলে ওই স্যারের আমার এখন মাথায় একটা ইয়ে আসছে যে ওই স্যারের যেমন ফান্দে ফেলাম আর রিন্তা দেখতে মার্শাল্লাহ অনেক সুন্দর। তারপর আমি রিন্তা দিয়ে ওই স্যারের ইয়ে করাই স্যারের ইয়ে করে ওই স্যারের কাছ থেকে টাকা খাইভাবে টাকা খাওয়ার পরে আমি একদিন একটা স্কুলে অনুষ্ঠানে যাই, অনুষ্ঠানে যাইলে আমার একটা মেয়ে বান্ধবী থাকে, ওই মেয়ে বান্ধবী একটা বান্ধবী আছে ওই আমি তো জানি না যে ওর বান্ধবী ওই নাচে একটা নাচ দেয় একটা মেয়ে, ওই মেয়ের আমার দেখে অনেক ভালো লাগে। পরে আমি আমার ফ্রেন্ডের বলি যে বন্ধু ওই মেয়ের আমার ভালো লাগছে যেমন হোক ওই মেয়ের আমার লাগবো। পরে ভাইয়া আমি তো মানে ফান ওই মেয়ে তো জানে না যে আমি কি লিখে, পরে ওই মেয়ের আমার ছবি আর ফোন নাম্বার দেয় দিলে মেয়ে মানে কেউ লোকে প্রেম করে না, আগে প্রেম করছিল একটা প্রেম করে শেখা খাইছে, শেখা করার পরে ওই মেয়েরও দান্দা ছিল যে মানে আমি যে দান্দা আছি ওই মেয়ে ওই দান্দা মানে আগে পোলা গোলা ফোনে কথা কইতো ফোনে কথা কয়া মানে শেখা দিত, পরে ওই মেয়ে চাইছিল আমার ফোনে শেখা দিতে কথা কয়া। তারপর ওই মেয়ের লোক আমার প্রায় ১৬-১৭ দিন কথা হওয়ার পরে মেয়ের অফার দিই, অফার দেওয়ার পরে মেয়ে রাজি হয়ে যায়। পরে পরে আমি মানে আমার যতটুকু ভদ্রতা ওরা আমি দেখাই, ভদ্রতা দেখালে মেয়ে আমার সাথে সরাসরি দেখা করতে চায়, দেখা করতে চাইলে আমি দেখা করি, দেখা করলে মেয়ে আমার আগে তেই চিনে যে আমি একটু বান্ধলি টাইপের। পরে মেয়ে তাও রাজি হয়ে যায় যে ওই আমার শেখা দিব ওই লিগা। পরে আমার তো ইয়ে করতে দিব, পরে আমি ওর একদিন করলাম যে আমার সাথে এক জায়গায় দেখা করো, ওই মেয়ে দেখা করছে আমার এক ফ্রেন্ডের বাসায়, এবার কোনো পার্কে না আমার ওই ফ্রেন্ডের বাসায় লয়ে যায়। পরে আমি প্রথম কিস করার কথা কিস করার পর আমি কইছি যে তোমার লাগে আমি শারীরিক সম্পর্ক, শারীরিক সম্পর্ক মানে জোর জবরদস্তি করে আমি কইছি তুমি যদি আমার না দাও আমার গলাতে আমি ব্লেড ধরছি যে আমি এখন নিজে নিজে মরে যাবো। পরে মেয়ে ওর সাথে এমন করে আমার ৫ দিন শারীরিক সম্পর্ক হয়েছে। তারপরে মেয়ের লাইফের কাহিনী আমি শুনলাম যে ওই মানে ওর ছোটবেলায় মা মারা গেছে, ওর লাইফে অনেক কাহিনী ওই কইতেছে যে আমার ওই মেয়ে লাভ করে। তারপর আমার ওর কাহিনী না আমার মানে আমি নিজে নিজে ওরা আবার ভালোবেসে গেলাম, আমার মনের অগাজ চলে। পরে আমি কইলাম ঠিক আছে তুমি চিন্তা করো না বিয়ে করলাম আমি তোমার ইয়ে করবো। পরে ওই মেয়েরা তো আমি মানে আমার নিজের অগাজ চলে মানে ওর কাহিনী শুনে আমি ওর রিয়াল ভালোবেসে বসছি। তো ওই মেয়ে আমার সাথে সবসময় ফোনে কথা বলে, কথা বললে ওর ফ্যামিলি ওরে নানুর বাসায় পাড়া দেয় আমার ব্যাপার সবকিছু জানি না, ওই ওর নানুর বাসায় যে আমার ফোন করে যে শুক্রবার আমার দেখতে আইতাছে তুমি যেমনে পারো আমার এতে তুলে লয়ে যাও। পরে ওখান কিশোরগঞ্জটা যাইয়া আর আমি পালাইয়া কাপাসি আসি। কাপাসি আসার পরে আমার পাঁচটা বন্ধু ফোন দিয়ে যে তোর এনে থাকা করে লই। পরে কাপাসিয়া রাত্রে 11:30 সময় আমরা বিয়ে পড়াই। জুলাই মাসের 25 তারিখকে বিয়ে পড়াইলে ওর জন্মদিন থাকে।
জুলাই মাসের 25 তারিখ
তখন
আপনি বিয়ে করেন, ফ্যামিলিকে জানান? কাউকে জানান না,
কাউকে জানেন।
এবং এই মেয়েটাকে আপনি বিয়ে করলেন, তার আগে কতগুলো মেয়ের সাথে আপনি অনৈতিক সম্পর্ক করেছেন?
25টা।
25টা মেয়ের সাথে অনৈতিক সম্পর্ক করেছেন। আমরা ওর জীবনের গল্পের একেবারে শেষ পার্টে ফিরব ছোট্ট একটা বিরতির পর। আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি প্রিয় শ্রোতা, আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও এফএম 89.2। ফিরে আসছি ঠিক 5 মিনিট পর।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীটা তারা গড়বে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ।
এবিসি রেডিও এফএম 89.2।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
আমরা কথা না বাড়িয়ে সরাসরি ফিরছি রাজের কাছে। হ্যাঁ বলুন রাজ, তারপর?
তারপর আমি ওর বিয়ে করার পরে রাত্রে 11:30 বাজে, তো এখন আর কোনো কিছু পাইতেছি না। তারপর দূরে রিক্সা পেলাম, আমার 4টা বন্ধুতে একটা রিক্সায় উঠাইলাম আর ওই আমি একটা রিক্সা দিয়ে আসতেছিলাম। তো আসার পরে রাস্তায় টহল পুলিশ ধরল, দূরে জিগাইল পরে, মানে জিগাইল যে তোমরা কি? বললাম যে স্বামী স্ত্রী, কই কয় বছর ধরে বিয়ে করছো, মানে কয়দিন ধরে বিয়ে করছো? এখন যদি কই যে আজকে বিয়ে করছি, পালাই লেছি, তাহলে তো ধরে ফেলবো। পরে আমরা দুইজন দুই মিনিট লয়ে গেল যে দুইটা পুলিশে নিয়ে মেরে জিগাইল যে তোমার বিয়ে করছে কয় মাস হয়েছে? মেয়ে কইছে যে 6 মাস হয়েছে, আমার জিগাইছে আমি বলছি 3 মাস হয়েছে। এখন দুজনের কথায় খাই গেছে, দুজনে থানায় লয়ে গেল। থানায় নিয়ে পরে আমার জিগাইল যে বাড়িতে ফোন দে। পরে আমি আমার মামারে ফোন দিলাম, মামায় তখন আসে, মামায় এসে জিগাই যে কি হয়েছে। মামা সব কাহিনী শুনে মামায় রাগ করে চলে যায়। ওদিন গেছিল শুক্রবার, শুক্রবার রাত্রে চলে যায় মামা এসা, সকাল যায় দুপুর যায়। পরে মায়ের ফ্যামিলিতে সব ফোন দেয়, মায়ের ফ্যামিলিতে ফোন দিলে মায়ের কয়ে যায় আয় তোর নিয়ে যাবো, মায়ের কয়ে যায় না, যদি নিয়ে যেত দুইজনে নিয়ে যেতে হইব, নাইলে আমি যাইতাম না। পরে মায়ের ফ্যামিলি কয়ে যে মায়ের একা নিয়ে যাবো। পরে অনেক জোরাজুরি করলে আমার ওয়াইফ ওনার মা বাপ রেখে আছে, আমার শ্বশুর শাশুড়ি কইতে আছে যে আমি আপনার একা না, আমি তো রাজা স্যার, আমি আর কাউরে চিনি না, চিনি না। তারপর এটা কইলে ওরা, মানে আমার শাশুড়ি চলে আসে বাসায়। আমার আব্বু তখন বিদেশ থেকে আসছিল। পরে আমার আব্বু কাছে ফোন গেলে আব্বু আর আম্মু আহে, আব্বু আর আম্মু ইয়া আমার নিয়ে যেতে চায়। আমি মেয়ের মতো গেছি যে নিয়ে গেলে আমার একা নিয়ে যেতে পারবেন না, আমি মেয়ের লগে নিয়ে যেতে, আমার ফ্যামিলি ওরা নিয়ে যেতে রাজি না। তারপর ওনারা রাগ করে চলে যায়। রাগ করে চলে যাওয়ার পর আমি শুক্রবার গেল, শনিবার গেল আমি জেলে। তারপর রবিবার আবার আসে, রবিবার আইসা দুই ফ্যামিলি মিট করে আমার আব্বু শুনে যায় আমার ভয়ঙ্কর একটা কেসে, মানে চার্জশিট দিয়ে আমার অনেক বড় একটা কেস দিয়ে ইয়া পাড়াই দিব, চালান করে দিব। এটা শুনে তো আমার আব্বু মেয়ের বাসায় নিয়ে যায় আর আমার চালান করে দেয়। পরের দিন সকালে চালান করে দেয় জেলে পায়। জেলে যে আমি জীবনে ফার্স্ট একটা কাহিনী করে গেলাম, জেলে গেছি অনেক ক্যাডার, ওই আমার সাথে রাত্রে বলে যে আমার সাথে ওই কাজটা করবো, অনেকটা ছেলে আমার সাথে বলতেছে কাজটা করবো,
মানে ছেলে আপনার সঙ্গে শারীরিক সম্পর্ক করবে,
শারীরিক সম্পর্ক করবে।
দেন
দেন আমি তো রাজি না, আমি বলতেছি যে ভাই এটা কি বলেন? হ্যাঁ আমি এটা তোর সাথে করবো। পরে আমি মানে বলতেছি যে ভাই আমার অনেক পেট ব্যথা, আমার অনেক জ্বর, আমি কালকে আপনার সাথে এটা করবো। পরে বলতেছে না আজকে করতে হবে। আমি ভাই প্লিজ আমার আজকে রাতের জন্য মাফ করেন, আমি তো জানতেছি কালকে আমার যাবি নিব, আজকে রাতের লেগে মাফ করেন, আমি কালকে আপনার সাথে করবো। দেন শিওর নাহলে তো আপনি আমার মাইস দেন। পরে কইতে আচ্ছা ঠিক আছে। পরে সকাল হইলে মানে আমার জামিন আহে। পরে আমার ওই জিগায় কি যে তুই না বলে আমার এটা করস, আমি ভাই কি করবো, আমার জামিন হয়ে গেছে। পরে আমি বাসায় এসে পড়ি, আমার ফ্যামিলি আমাদের আবার বিয়ে পড়ায়। বিয়ে পড়াইলে যেদিনকে ভাই আমার বাসর হতে হবে ওদিনকে আমি কিন্তু ভাই এর ভিতরে ছোটখাটো একটা চাকরি করতাম। তো আমার বিয়ে যেদিনকে বাসর হয়েছে সকালে উঠে আমার 6টার দিকে ডাক দেয়, বলতেছে যে আমি অফিসে যাইতে। আমি বলতেছি যে না আমি তো অফিসে ফোন দিয়েছি, আমার আজকে যাইতে হবো না, করে না তোর অফিসে যেতে। দেখি এখন আমার ফ্যামিলি আমার প্রতি মানে অন্যরকম একটা বিহেভ করতেছে, যে আমি জীবনে মানতেও পারি না যে আমার ফ্যামিলি আমার সাথে এমন করবো। এই বাসর কইরে আমি সকালে আবার উঠতে আমি ডিউটিতে চলে গেলাম।
পড়াশোনা তখন একেবারে বন্ধ,
একেবারেই বন্ধ, মানে আমি
পরীক্ষা দিতে পারিনি,
পরীক্ষা দেই না। তারপর আমার ফ্যামিলি আমারে বলতেছে, মানে আমার ফ্যামিলি এখন কি বলবো, আমি এখন আমি অনেক কষ্টে আছি, আমার মানে হঠাৎ করে আমার চাকরিটা এমনিতে চলে যায়, চলে যাইলে মানে আমি অনেক কষ্ট, আমার ফ্যামিলি চাই মানে আমাদের দিয়ে গরু রাখায়, মানে যেটা আমি জীবনে না করছি।
আপনার বউ তখন কোথায়? বাসাতে?
আমার বাসায়।
আচ্ছা,
তো বাসায় আসলে আমার আম্মু আমার সাথে অনেক রাগ বিহেভ করে, যেটা আমি কোনোদিন মানতে পারি না, মানে সৎ মা ছেলের সাথে যে বিহেভ গুলো করে এখন দেখতেছে আমার আম্মু আমার সাথে এইগুলি করতেছে, মানে এখন আমি কিছু কইতে পারি না, যদি কিছু কই মানে আমার চাকরি চলে গেছে, এখন কিছু কইলে মানে কয় যে মানে আমাদের আলাদা করে দিব, মানে আমি আমার বলে আলাদা খাইতে, মানে এই ভয়ে আমি আমার যা কয় আমার আমি তাই করি, কিন্তু আমি কোনো সময় কোনো প্রতিবাদ করি না যে আম্মু এটা তো রং হয়েছে, এটা এমনি না, এটা এমনি করতে পারি, যদি আম্মু কোনো রং কথা কয় তাও আমি এটা মেনে নিই যে এখন আমি কি করবো, আমার কোনো চাকরি নেই। আর প্রত্যেকটা কথায় কথায় আমার আপু আমার বড় ভাই সবাই কয় যে তোরে খাওয়াইতে তোর বউ খাওয়াইতে মানে আলাদা করে দিব, আমার বউ আমি খাইতাম, মানে প্রত্যেকটা কথায় মানে একটা কাজের ছেলের সাথে যে বিহেভ গুলো করে আমার সাথে এখন আমার ফ্যামিলি সেই বিহেভ গুলো করতেছে। তো আরেকটা কথা ভাই, যখন আমি বিয়ে করি, বিয়ে করার আগে ওই মেয়ের সাথে যখন আমি সম্পর্ক করি, ওই মেয়ের যখন আমি মানে মেয়ের রিয়েল লাভ গুলো মানে কাহিনী গুলো শুনি যে মেয়ের তো জীবন কষ্ট করছে, ওরা সৎমা করে ওরে অনেক কষ্ট দিছে, তারপর মেয়ে আমার সব কাহিনী মেয়েরে বলছে যে আমি নেশা করি, ওই মেয়ে আমার নেশা করাতে মানে বিরত রাখছে, মেয়ের মাথায় হাত রেখে বলছে যদি আমি কোনোদিন নেশা করি ওই মেয়ে মারা যাবে। তো আমি দেখলাম যে ওই মেয়েটা অনেক ভালো, মানে আমি যা বলি তাই শোনো, মানে আমার বউ আমি যদি রাত বলে রাত, দিন বলে দিন। তো আমি বললাম যে এত পাপ করলাম, এত কিছু করলাম, দেখি আল্লাহ এই মেয়ের জন্য আমার কি ভালো করে দেয় কিনা। তো আমি এখন ভাইয়া পুরো কোনো নেশাই করি না, সবকিছু বাদ আমার নেশার বাদ। তো আমার ফ্যামিলি এখন আমার সাথে যা কিছু করতেছে তা আমি মানতে পারি না। তো হঠাৎ আমার মানে আমার শ্বশুর শাশুড়ি আমার মাইনা নেয় না, তো আমার শ্বশুর শাশুড়ি আমার একদিন মানে একটা লোকের জিজ্ঞাসা যে ওই ছেলেটা কেমন, মানে আমার যে নেশা করতাম এটা আমার নানুর বাসা এলাকা কেউ জানতো না, তো বলছে যে ওই তো অনেক ভদ্র, পরে দেখতে হ্যান্ডসাম আছে, স্মার্ট আছে। তারপর ওই আমার শ্বশুর শাশুড়ি আমার মাইনা নিল, মাইনে নেওয়ার পরে ওদের বাসা আওয়া যাওয়া। তো ওদের বাসা একদিন যাইতে মানে আমার শ্বশুর করে আমার দাওয়াত দিছে যাওয়ার সময়, তেঁতুল গাছের নিচ দিয়ে আমার বউরে নিয়ে আমি গেছিলাম। তো এইটুকু জানি যাওয়ার পরে দেখি আমার বউর অবস্থা অনেক খারাপ, অনেক চিলাচিলি করতেছে, তো আমি তো বুঝতে পারি নাই। পরে ওই হুজুর ডাক দিলাম, হুজুর ডাক দিলে আইনা কয় যে তোমার বউরে চিনে ধরছে, জিন ছাড়াইতে। পরে জিন টিন ছাড়াইলো ভাইয়া, একটা তাবিজ দিছে যে এই তাবিজটা যদি কোনো সময় তোমার বউরে হাতে পড়ে যায় তাহলে তোমার বউরে বুতে ধরবো, মানে আবার আগের মতো করবো। তো ওই তাবিজটা মানে গত আজকে থেকে পাঁচ দিন আগে ইতাবিজটা ওর কাছ থেকে ছুটে পড়ে যায়। তো ওইটা তো আমি জানি না, আমি বাসায় নাই, মাগরিবের সময় বাসায় আসছি, বাসায় এসে দেখি যে আমার বউ মানে অন্যভাবে বসে আসছে, বসে আসার পর আমি ওর মানে ভালো কথা করলেও আমার সাথে অনেক খারাপ বিহেভ করতেছে। আমি বুঝতে পারি না যে মেয়ে নাকি আমি যেটা বলতাম ওই শুনে অনুই আমার সাথে এই ব্যবহার করে কেন। পরে আমি আচ্ছা ঠিক আছে তুমি একজন মোড অফ, আমি দোকান থেকে ঘুরে আসি। তো এটা বলে আমি দোকান যাওয়ার কথা বাসাতে পারিছি, দিয়ে একটা চিলিক মেরা মানে আমার এই রুমে তো আরেক রুমে যাইয়া দরজা আটকা ফাঁস লইছে, মানে গলার ভিতর
কোনো কারণ ছাড়াই ভাবে,
হ্যাঁ কোনো কারণ ছাড়াই, ওই মানে ওর যে ওনাটা ছিল ওনাটা ইয়াতে ভাইন্দা মানে যে গড়ে যে ইয়াটা থাকে সাত্তির, মানে আমরা সাত্তির বলি গ্রামের ভাষায়, তো আপনারা কি বলেন ওটা জানি না, ওইটার ভিতরে আমার উন্না বাইন্দা ফাঁসলে পড়ছে, ফাঁসলে ওরা আমি দরজায় ওরা আমি ডাকতেছি যে তুমি এটা কি করতেছো, আমার কোনো ডাকি শুনতেছে না, মানে আমার দিকে একবার তাকায় দেখলো না যে আমি ওরা কি কই। তারপর ওই ফাঁসলে দিয়ে ঝুলে পড়ছে, জিব্বাটা বাক করে দিয়েছে, আমার তো মাথা নষ্ট, আমি আমার আপু ডাকতেছে, আমার আপু বেড়াইতেছে, আমার কাকি বাসায় বসে গল্প করতেছে ওনার শুনে না। পরে আমি দেখি যে আমার মানে মরার অবস্থা, মরে যাবো, জিব্বা বাক করে দিছে। তারপর আমি দরজা ভেঙে যায় ওদের নামাইলাম, তারপর আমার ফ্যামিলি আমার কয়ে যায় তোর বউলে তুই জুদা খাবি, এখন আমার তো চাকরিটা তো চলে গেছে, এখন আমার বউলে আমি আলাদা খাইতেছি, আমি কি বলবো, মানে একটা রাস্তার ফকির যে অবস্থা আছে আমি সেই অবস্থায় আছি, বা আমার লাইফে আমি যতটুকু মানে সুখ শান্তি করে গেছি এখন কষ্ট কি দুঃখ কি আমি বুঝতেছি, মানে আমার কাছে কোনো চাকরি নাই, কোনো টাকা নাই, এক বেলা খাইলে দুই বেলা খাইতে পারি না, এমন একটা অবস্থা ভাই আমি কি বলবো, যে আমার এখন কিচ্ছু নেই, আমার বউ সারা এখন আমার কিচ্ছু নেই, আমার মা নাই, বাপ নাই, শ্বশুর নাই, শাশুড়ি নেই, জাস্ট আমার পৃথিবীতে আমার বউ আর আমি, আমরা এমনও দিন গেছে ভাই আমরা দুজন না খাই রয়েছি।
আপনার বউ জানে যে আপনি এসব কাজকর্ম করেছেন?
আজকে প্রথম জানবে ওরা জানে না যে আমি এবিসি রেডিও খাইছি।
তো আপনার বউ যদি এগুলো জানে তাহলে কি দাঁড়াবে আপনার অবস্থা?
তো ও তো আমার ছেড়ে চলে যাবো, কেননা ওই মানে ও ভাই আমি বিশ্বাস করি যে চাদর যদি কলঙ্ক তাই আমার বউতে কোনো কলঙ্ক নেই, এটা আমার বিলিভে আছে।
ঠিক আছে, বুঝতে পারলাম যে আপনি একটা মেয়েকে এখন জীবনের জন্য ওতপ্রোতভাবে জড়িয়ে ধরেছেন, ঠিক আছে, কিন্তু আপনার বউ যদি জানে, আপনি যে আজকে এখানে লাখো মানুষের সামনে কনফেস করলেন, আপনার বউ যদি জানে তাহলে পরিস্থিতি কি দাঁড়াবে? আপনার বউর উপর কনফিডেন্ট আছে যে আপনাকে সে এত কিছু জানার পরে এইসব নিয়ে সংশয়
করবে? আছে, ওর যদি আমি বুঝে বলি দেখো এটা তো আমার মানে আমার পূর্ব কথা, আমার যা চলে গেছে তা পাস্ট, তো আমার বউ মানে নিবে, যে আমি তো এখন তুমি দেখতেছো যে আমি সৎ পথে অপরিচন করতে চাই। আমি
আপনার পরিস্থিতি এরকম কেন হলো, মানে আপনি কি মনে করেন আজকে যে আপনি এরকম নিঃস্ব রিক্ত পরিবার ছাড়া শ্বশুর শাশুড়ির কাছে জায়গা নেই, একটা মানুষ শুধুমাত্র আপনাকে লাভ করে বলে আপনার পাশে এখনো দাঁড়িয়ে আছে,
এটা হলো
খাইতে পান না ঠিক মতো, আপনার পরিস্থিতি কেন এরকম হলো?
এটা ভাই একমাত্র হইলো যে আমি ওই যে আমার ফ্যামিলির আমার বড় ভাইয়ের রেখে বা আমি আগে বিয়ে করে ফেলছি আমার ফ্যামিলির না জানায়। তো ভাই আমি আমার ফ্যামিলির জানাইছিলাম যে ওরা যখন বিয়ে দিয়ে দিব ওর নানুর সাথে আমার কন্টাক্ট হইতো, যেমন নানু আমার বলছিল যে এখন এঙ্গেজমেন্ট করে রাখতে তারপর সময় হইলে তুলে নিতে। তো আমার ফ্যামিলি ভাই এটা রাজি হয়নি, আর ও মানে একবার আমি ওরা না করে দিয়েছিলাম যে তোমার সাথে আমি সম্পর্ক করবো না, এর মাঝখান দিয়ে কিন্তু ভাই একবার বিষও খেয়ে ফেলছিল। তো তখন আমার ভিতর ভয় জাগলো যে আমি এতগুলা মেয়ের জীবন নষ্ট করলাম, আর একটা মেয়ের না করছি পরে বিষ খাইছে, অঞ্জু ধর আমি বলি ও আমার মানে বলতেছে যে আমার দেখতে আসতেছে, অঞ্জু ধর বিয়ে হয়ে যায় কইছে ওর যদি বিয়ে হয়ে যায় আমার সারা হয়ে আবার মরে যাবো। তো ওই ভয় আমি ভাবতেছি যে আল্লাহ এত খারাপ কাজ করছি, দেখি আল্লাহ এই মেয়ের উচিত আমার বালু বিরা দেয় কিনা।
ওকে প্রিয় শ্রোতা, আমরা শেষ করতে চাই আজকে রয়্যাল টাইগার ড্রিংক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব বাকি সেগমেন্ট গুলো দিয়ে। আমরা এই পর্যায়ে মুখোমুখি হব আমাদের নিয়মিত এক্সপার্ট প্যানেল সদস্য, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম। তাজুল ইসলাম, কি বলার আছে আপনার আজকে?
রাজের ক্ষেত্রে তার এই অপরাধ জগতের ক্ষেত্রে অনেকটা নির্বিঘ্নে এত অপরাধগুলি ক্ষেত্রে অনেক ভূমিকা ছিল। প্রথমত পরিবারের ভূমিকা আপনার লক্ষ্য করেন, দেখেন যেটা হয় তাকে আমরা আমি আগে অনেকবার বলেছি, বাবা যারা যাদের বাবা বিদেশে থাকে অথবা দেশেও থাকলেও দূরে থাকে, বাবা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর একটা ছেলের জন্য। বাবা না থাকলে বাবাহীন সংসারের ছেলে কিন্তু শুধু মায়ের কাছে বা নারীর কাছে, যেটা আমরা দেখেছিলাম তার নারীর কাছে থাকলে তারা অর্থাৎ প্রকৃত যে গার্জিয়ান বাবা তার অনুপস্থিতিতে আচরণগত সমস্যা অপরাধ প্রবণতা অসামাজিকতা পৌঁছতে পারে, এক্ষেত্রে সেই জায়গাটা ছিল। দ্বিতীয়ত হচ্ছে সমাজরা কি করছে, এতগুলি মেয়েদের সঙ্গে এত খারাপ খারাপ করতে পারে আর ওই পরিবার লোকে যাচ্ছে না, ওই সমাজই তো গুলি করতেছে, এই সমাজের চোখ কান কি বন্ধ হয়ে রয়েছে, আমাদের সমাজ কি দেখতে পারে না যে তার এলাকার মধ্যে কারা নেশা করে, পরিবারে লক্ষ্য করে নি, সমাজও লক্ষ্য করে নি, যদি তাই নয় ওই এলাকায় পিকনিক স্পটে বা বিভিন্ন জায়গায় গিয়ে প্রেমিক প্রেমিকেরা তার মতো জানবেন যারা হয়তো বন্ধুত্বের জন্য ওখানে বসে থাকতো, তারা গিয়ে কিন্তু তাদেরকে ব্লেকমেল করতো, তাদেরকে ওখানে আটকে রেখে কাদের কাছ থেকে টাকা নিত এবং ওখানকার যে সমস্ত মেয়েরা রেখে তাদেরকে অনেক সময় রেখে করতো। যাই হোক সবশেষে যা দেখা গেল যে অন্য একটা প্রেমে পড়েছে, হ্যাঁ, এবং সেই মেয়েটা কিন্তু তাকে নেশা জগৎ থেকে ফিরিয়ে আনার চেষ্টা করছে। এখন আপনারা খুবই লক্ষণীয় ব্যাপার, একটা মেয়ের সঙ্গে প্রেম করে পালিয়ে বিয়ে করেছে, সেই কারণে তার পরিবার তাকে এখন আলাদা করে দিয়েছে, অথচ তার আগে আরো কত রকমের অঘটন, কত রকমের অন্যায় অবিচার এবং অত্যন্ত বিভিন্ন কাজ করে বেড়াচ্ছে, তার কোনো খোঁজ খবর আমাদের এই পরিবারও কাছে নেই, ওই সমাজকে কোনো খোঁজ খবর আছে, ওই প্রশাসন বা ওই আইনত সংস্থা কোনো খোঁজ খবর আছে। আমি আবার সর্বশেষের কথা বলতেছি, আবারও বলতেছি, পরিবারের ভূমিকা আছে, সমাজের ভূমিকা আছে, রাষ্ট্র প্রশাসনের ভূমিকা আছে, সবার যদি দায়িত্বটা সঠিকভাবে পালন করে তাহলে কিন্তু রাজ্যের মতন লোকেরা এইভাবে অপরাধে জড়িয়ে পড়তে পারে না। সর্বশেষের রাষ্ট্রীয় কথাটা বলতেছি যে কেউ হয়তো তোমাকে লক্ষ্য করে নাই, তোমার অপরাধের কথা জানে নাই বা তোমাকে নিয়ন্ত্রণ করে নাই, কিন্তু একটা সময় কিন্তু তুমি যেমন তোমার এক বন্ধুকে খুন করে ফেলেছো, তোমারই আর বন্ধু তোমাকে খুন করে ফেলে, অথবা তাও যদি না হয় অপরাধ এই জীবন থেকে পর জীবনে গেলেও তোমাকে কিন্তু এই পাপের প্রায় চিত্র করতে হবে, দেখে তোমাকে চুরি করে মরতে হবে। অর্থাৎ আমাদেরকে এই জীবনে থাকতে আমাদের এই সব পাপ কোষটাকে জাগিয়ে উঠতে হবে, গ্লানিবোধ এবং অপরাধ বোধ যাতে জাগিয়ে ওঠে এবং অপরাধ থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য এই অপরাধ জগৎ থেকে ফিরে আসার জন্য আবার যেন সঠিক মনোভাব নিয়ে পথে সৎের পথে ভালো পথে ফিরে আসতে পারি। আমরা রাজীর জন্য দোয়া করব যে সব খারাপ কাজের পরও মানুষের ভালো হওয়ার সুযোগ থাকে এবং সে সেই সুযোগ গ্রহণ করতে পারে, রাজী সেই সুযোগ গ্রহণ করে আলোকিত জীবনে আসে, পুণ্যের পথে আসে, সৎ পথে আসে। আমরা সেটাই কামনা করি।
অনেক অনেক ধন্যবাদ আপনার মূল্যবান বক্তব্যের জন্য।
আপনাদের সকলকে ধন্যবাদ।
বেশ কিছু এস এম এস আমরা পেয়েছি প্রিয় শ্রোতা, ফেসবুকের কথা আমরা বলি। আমাদের অনুষ্ঠানে অনেকেই প্রশ্ন করেছেন ফেসবুক তো এই মুহূর্তে ডিঅ্যাক্টিভেট আছে, তারপর আমরা ফেসবুকের কথা কেন বলি। দেখুন, দেশের বাইরে থেকে অসংখ্য শ্রোতা আমাদের এই অনুষ্ঠানটি শোনেন, যে কারণেই আমরা ফেসবুকের কথা বলি। আর মূলত আমরা এখন থেকে যতদিন পর্যন্ত ফেসবুক ডিঅ্যাক্টিভেট থাকবে আমরা আমাদের
এস এম এস টাকেই কাজে লাগানোর চেষ্টা করবো। আপনারা কষ্ট করে আমাদেরকে এস এম এস পাঠাবেন এবং আশা করছি যারা এস এম এস পাঠিয়েছেন তাদের মধ্যে থেকে বেশ কয়েকজনকে আমরা এই মুহূর্তে পড়ব। ছন্দা লিখেছে মিরপুর থেকে, ভাইয়া আপনি কিভাবে রাজকে সহ্য করেছেন বুঝতে পারছি না, ওকে শাসন করার জন্য কি কেউ ছিল না? রাতুল, রাজের মতো অনেকেই আছে, আমরা কয়জন কি বা চিনি, রাজদের মধ্যে একজন। এই স্টোরির মাধ্যমে সবাই সতর্ক হবে আশা করছি। রাজীব চট্টগ্রাম থেকে লিখেছে, ভাইয়া আমার মনে হয় রাজের এই অবস্থার জন্য ওর পরিবার, বিশেষ করে ওর মামা রাজনীতি করত, উনি মূলত দায়ী, ওনার প্রশ্রয়ে রাজ এত খারাপ হয়েছে। তাজমুল লিখেছে, রাজোর বন্ধুকে খুন করলো, এ শাস্তি ওকে পেতেই হবে। আসলে যে কোনো অপরাধী আমরা করি না কেন, যাই ঘটুক না কেন, শেষ পর্যন্ত শাস্তি কিন্তু পেতেই হয়। এবং শাস্তি যদি নাই পায়, আমরা একটা কথা বলি, যদি কেউ না জানে তো নিজের বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। আর যারা এখানে আসে তারা নিজের বিবেকের প্রশ্ন মানে বিদ্ধ হয়েই আসে। প্রিয় শ্রোতা, আজকে যে এপিসোডটি আমরা এখানে উপস্থাপন করেছি অত্যন্ত দুর্ধর্ষ এপিসোড, আমরা বলবো না, কম্পারেটিভলি অনেক অনেক দুর্ধর্ষ এপিসোড আপনারা যাহা বলিব সত্য বলিব তো শুনেছেন। কিন্তু একটি অপরাধ অপরাধী আপনাকে অপরাধী করে দেয়, হাজারটা অপরাধ যেমন আপনাকে অপরাধী করে, একটি অপরাধও আপনাকে তেমনি অপরাধী করে। আমরা এই অনুষ্ঠানে সব ধরনের বন্ধুকে এনে একটা কথাই বলতে চাই, অপরাধ থেকে দূরে থাকুন। হ্যাঁ রাজ, এই যে টেক্সট বা এই যে কমেন্টস গুলো, কি বলার আছে আপনার?
আমার এটাই বলার আছে, দেখেন আমি কিন্তু লাইফে আমি অনেক মজা করছি, অনেক বাউন্ডারি টাইপ ছিলাম, যে আমার মতো ভুল কেউ করেন না, মানে একটা মেয়ের নষ্ট করছেন, যার পিছনে নষ্ট হয়েছেন তার পিছনে সময় দেন, বা ওর ওটা যদি না পারেন তাহলে ভালো হয়ে যান, মানে আরেকটা মেয়ের জীবন নষ্ট করতে চান না, ওইটা যদি করতে চান আমার মতো ভাই অবস্থা হইব, দেখেন আমি এখন নিঃসহারা। তো লিসেনারদের প্রতি আমার একটা আকুতি, কেউ যদি মানে দয়া করে যদি আমাকে কেউ একটা কাজ বা কিছু হেল্প করতে চান, আমাকে কোনো সাহায্য করতে চান বা আমার একটা চাকরি করতে চান, আমি মানে সৎপথে উপার্জন করতে চাই। মানে আমার বউ বলছে যদি তুমি সৎপথে এক টাকায় না আমার দাও, আমি মনে করবো যে পৃথিবীর সবচেয়ে বড় অঙ্কের টাকাটাই তুমি আমার কাছে এনে দিছো। তো আমি এটাই বলতে চাই ভাই, আমার কিছু সাহায্য করেন বা আমার একটা চাকরি দেন, আমি সৎপথে আমার বউরে নিয়ে বাঁচতে চাই।
ওকে প্রিয় শ্রোতা, আমরা অনুষ্ঠান শেষ করার আগে বরাবরের মতোই একটি চিঠি বা মেইল আপনাদেরকে পড়ে শোনাই, যা আমাদের অনুষ্ঠানে নিয়মিত আসে, তাদের মধ্য থেকে একটি। চলুন আর যে রাজু আজকে আমাদেরকে কি পড়ে শোনায় আমরা একটু সবাই মিলে শুনি।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
আমি মিলি মগবাজার থেকে লিখছে, বয়স 26, আমার বিয়ে হয়েছে 2 বছর, আমরা ভালোবেসে বিয়ে করেছিলাম, আমাদের কোনো পরিবার থেকেই বিষয়টি মেনে নেয়নি, গত 3 মাস হল আমাদের ডিভোর্স হয়েছে, আর এর জন্য আমি নিজেই দায়ী বলে মনে করি। কারণটা খুবই সাধারণ, আমার স্বামী বাড়িতে ফিরত দেরি করে, বলতো ব্যবসা নিয়ে ব্যস্ত থাকে, আমাকে সময় দিত না, কোথাও ঘুরতে যেত না, কেনাকাটা করত না, কেনাকাটা করার সময় টাকা দিয়ে বলতো তুমি নিজেই কিনে নিও, আমারও তখন খুব রাগ হতো। আসলে ও আমার জন্যই সারাদিন পরিশ্রম করত, আমার যেন কোনো কিছুর অভাব না হয় সেটা ভাবত, আমি উল্টো ওকে ভুল বুঝতাম, যে ভুলের মাশুল আমি আজও দিচ্ছি, জানি না ও আমাকে ক্ষমা করবে কিনা, আমি জানি আমি ওকে আজও ভালোবাসি, কিন্তু দুজনে দুজনের থেকে অনেক দূরে।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
ধন্যবাদ রাজু চিঠিটি পড়ে শোনানোর জন্য, যে বন্ধুর চিঠিটি লিখেছেন তাকে শুধু একটা কথাই বলবো, গুরুজনেরা সবসময় একটা কথা বলতো, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তবে একটা কথা অবশ্যই বলার আছে, আপনার এই ভুল আমাদেরকে শিক্ষা দিক। দেখুন ডিভোর্স বা ছাড়াছাড়ি হয়ে যাওয়া এটা একটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই 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 পরিণত সিদ্ধান্ত, ছাড়া এই ধরনের সিদ্ধান্ত হুটহাট করে নেওয়া উচিত না। যাই হোক, আপনার কাছ থেকে অনেক বন্ধুই হয়তো বা আজকে যাহা বলিব সত্য বলিবতে সচেতন হবেন। প্রিয় শ্রোতা, শেষ করছি আজকের মতো রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও এফএম 89.2 এ। যারা এতক্ষণ আরজে কিপিয়ার সাথে ছিলেন, তার টিম, আরজে রাজু এবং সাউন্ড এডিটর মঞ্জুর পক্ষ থেকে শুভরাত্রি। আগামী রবিবার ঠিক রাত 12টায় আমি আরজে কিপিয়া আবারও ফিরব আরো একজন অপরাধীকে নিয়ে, এই অর্থে যে তার মতো করে ভুল এবং অপরাধ আপনি যেন কখনো না করেন।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ, আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে, যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র, আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব।
চল্লিশ কোটি ভোক্তার প্রিয় পানীয়, ১৮ কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবেই, সুন্দর আগামীটা তারা গড়বেই। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ।